exclusively on FusionBD.com.
এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তি জীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন, এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে সিক্রেটস অনুষ্ঠানে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, কথা না বাড়িয়ে আজকে গেস্ট যিনি রয়েছেন তার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথমে আপনার নামটা বলেন।
আমার নাম এনামুল হাসান।
এনামুল হাসান, ওকে। তো এনামুল বয়স কত?
19 প্লাস,
মানে 20 বছর হয়নি কিন্তু 19 এর বেশি, তাই তো? আচ্ছা, জন্ম জেলা?
কুমিল্লা জেলার চান্দিনা থানা।
ওটা জন্ম জেলা। বর্তমানে থাকছেন কোথায়?
বর্তমানে বাড়িতে আছি, পাশাপাশি নারুবাড়িতে থাকি, বাড়িতে একটা থাকা না।
আপনি লাস্ট এই যে ঘটনাটা ঘটেছে, আপনি কবে ঘটেছে এই ঘটনাটা?
এই ঘটনাটা লাস্ট আপনার ঘটছে, ভাইরাল হয়েছিল সেটা না,
আমি যেটা জানতে চাচ্ছি যে ভাইরাল হওয়ার ঘটনাটা, ভাইরাল হওয়ার পর
মনে হয় এপ্রিলের দিকে,
এপ্রিলের দিকে ভাইরাল হয়েছে। তো যাই হোক, আজকের এই সিক্রেটস অন্যরকম একটা অনুভূতির মধ্য দিয়ে নিয়ে যাবে। অফকোর্স আমরা শুরু করছি আজকের সিক্রেটস এবং শুরুতেই ব্যাকগ্রাউন্ডে থাকবো। এনামুল রয়েছে আজকে সিক্রেটসে। জি বলুন, ছোটবেলা থেকে যেখান থেকে মনে পড়ে।
আমি ছোটবেলা মা বাবার সাথে ছিলাম।
বাবা কি করতো?
টেলিস্কোপ চাকরি করতো, জব করতো আর কি।
আচ্ছা, আপনি কি কয় ভাই বোন আপনারা?
আপনার 3 ভাই 1 বোন।
আপনি বড় সবার?
না, যারো।
আপনি মেঝো? ওকে, ঠিক আছে, বলেন।
আমার আব্বু নর্মালি এখন বড় নর্মালি একটা জব করতেছে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে। আর এভাবে আপনার এর আগে ওনাদের নিজেরা বাবা তো শিখিয়ে দিত, ওই ওনারা নিজেরা এলাকায় একটা স্কুল দিছে, একসাথে একটা স্কুল দিছে, ওখানে আব্বু কয়েকদিন টিচার হিসেবে নিয়ে যেতে ছিল। তারপর
করেছেন
এই কারণে একটু এলাকায় পরিচিত, মাস্টার হিসেবে পরিচিত, সবাই তাকে নামে চিন এরকম আর কি। এখন একটা ইন্স্যুরেন্স আছে। আমি ছোটবেলা নানুবাড়িতে থেকে বড় হয়েছি, ক্লাস 3 পর্যন্ত নানুবাড়িতে ছিলাম। থ্রি থেকে চলে আসার পরে যখন আম্মু আবার আমাকে নিয়ে আসছে, ওখানে নিয়ে আসছে থ্রিতে অবস্থায়, নিয়ে এসে আমাকে একটা কেজি স্কুলে ভর্তি করেছিল। আপনার কেজি স্কুলটা হয়েছে আমাদের পাশের এলাকায় পিপেতে। কেজি স্কুলটা ভর্তি হয়েছিলাম ক্লাস 1-এ ভর্তি হয়েছিলাম, ওখানে আম্মু আবার ক্লাস করে দেবো প্লান্টে। তারপর আসা পড়ার পরে ওখানে লেখাপড়া করতেছিলাম। তার এক বছর পরে এই আমাদের আব্বু সহ অনেকই স্কুলটা দেয়, আমাদের গ্রামে স্কুলটা দেয় কেজি স্কুল। তখন এই স্কুলে যাওয়ার পরে স্কুলে ভর্তি হয়েছি, ক্লাস 2-এ ভর্তি হয়েছি। আমার ক্লাস 2-এ ভর্তি হওয়ার পরে মানে মোটামুটি আমার লেখাপড়া ভালোর দিকে ছিল, ইচ্ছু হিসাবে ভালো ছিলাম, হয়তো নিজে তো নিজে বলি না, বাবা মা সবসময় বলে যে তুই ভালো স্টুডেন্ট ছিলি, ঘরে সবার মধ্যে মোটামুটি ব্রিলিয়ান্ট ছিলাম আমি। আর তাছাড়া ছোটবেলা থেকে একটু দুরন্ত ছিলাম, দুষ্টামি বেশি করতাম। তো বাড়িতে চলে আসার পরে ওখানে লেখাপড়া করতে করতে ক্লাস 5 পর্যন্ত, এমনি কেডি স্কুল তো একটা ধর বেসরকারিভাবে একটা বৃত্তি পরীক্ষা হয় নর্মালি, প্রতি বছর আমি অ্যাটেন্ড করতাম এটা। ইনশাল্লাহ 5 বছর আমি পরীক্ষা দিয়েছি, 5 বছরে বৃত্তি পেয়েছি। আমি ক্লাস 1-এ সাধারণ বৃত্তি পেয়েছি, ক্লাস 2-এ বৃত্তি পেয়েছি চ্যানেল বলে, 3-তেও চ্যানেল বলে, 4-ও চ্যানেল বলে পেয়েছিলাম বেসরকারিভাবে। আর যখন 5-এ উঠছি তখন এই বেসরকারি ভিত্তিটাই সাধারণ গ্রেডে পেয়েছিলাম।
তার মানে ধরে নিতে পারি যে আপনি স্টুডেন্ট হিসেবে ভালোই ছিলেন?
আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম।
ওকে,
ছাত্র হিসেবে চোখেও মোটামুটি ভালো ছিলাম। আমি যে স্কুলে লেখাপড়া করে করছি ওই স্কুলে আমি টিচারই করছি না, এই যে এসসির পরে ওর মাঝে মাঝে এখনো যাই, কারণ আম্মু স্কুলে টিচারে সেবা এখনো আছেন, তো আম্মুর বদলে মাঝে মাঝে যাইতে। তো এখানে লেখাপড়া করার পরে আমি যখন এইট ওঠার পরে যখন এটা দিয়েছি দিছি, তখন মনে আমার রেজাল্টটা ছিল 4.75। আমি সবাই শেষে ভর্তি ছিলাম দুই মাস পরে, যখন রেজিস্ট্রেশন চলতেছিল তখন ভর্তি ছিলাম ফেব্রুয়ারিতে। তারপর নাইনে যখন উঠি, নাইনে ওঠার পর আমি বাড়িতে চলে আসছি নানুর বাড়ি থেকে। আমি বলছি নানুর বাড়িতে থাকুন আর বাড়িতে করবো। তখন মামা আবার দিতে চাইছিল না, মামা আবার রাজনীতি করতো ওখানে। মা বলতো না তুই যাস না, আমি আমার সাথে থাক বাড়িতে, আমি একা থাকি। তখন রেখে দিয়েছে মামা আসতে দেয় না। তখন আমি আবার আরেকটা স্কুলে ভর্তি হয়েছি। তো ওখানে অনেকদিন যাওয়ার পরে ওখান থেকে টিসি দিচ্ছিল না আমাকে, বলছে যে স্যার বলছে যে না তোমাকে দেওয়া যাবে না, তোমার মামা নিষেধ করছে তোমার টিসি দিতে। তো আমার আবার রিটার্ন করতে ইচ্ছে আমি নাইনে যখন ওখানে রিটার্ন করছি, রিটার্ন করার পরে ছয় মাসের ভিতরে একটা ঝগড়া হয়েছিল খেলা নেয় ঈদের রমজান ঈদের সময়। ওর রাত্রে একটা ঝামেলার কারণে আপনার ওই এলাকায় একটা মার্ডার হয়ে যায়।
ওকে,
আমরা রোজার ঈদের নামাজ টামাজ করে খেলাধুলা করছি, খেলাধুলা করে ঝগড়া হয়েছে। ঝগড়ার পরে অনেক মারামারি ছিল, আমি আমার হাত কেটে গেছিলো। তারপর এটা নিয়ে বলছিল বিচার হবে, তখন আমার মাও বলছে যে ঠিক আছে বিচার হলে ভালো। তখন আমার এই সদর হাসপাতাল পড়াইছে মামলা টামলা করার জন্য।
এই মামলা মানে খুন হয়ে যায় বলতে কারা খুন করেছে?
খুন হয়ে যায় বলতে আপনার,
আপনি জড়িত ছিলেন
না?
ঠিক আছে, তাহলে আপনার কাছ থেকে বিষয় নাই বা জানি, সামনের দিকে আগেন। হ্যাঁ,
তো ওই কারণে আমরা এলাকা থেকে থাকতে, ওই এই খুনটার কারণে আমার বাড়িতে থাকি নাই আর একদম, সবাই বাড়ি ছেড়ে গেছে চলে গেছে।
মানে আপনার ফ্যামিলি মেম্বারও বাড়ি ছেড়ে চলে গেছে?
না, নানু বাড়িতে যখন থাকি তখন ফ্যামিলি মেম্বার তো থাকতে বাড়িতে। তো এখন তো আমি তো স্কুলে পড়তেছি, আমার তো রেজিস্ট্রেশন হয়ে গেছে তার মাঝে। তো আমি আবার অসুস্থ অবস্থায় হাসপাতালে চলে এসেছি ঢাকাতে। ও আমার মামা বাবা একটা ছিল তখন, র্যাবে ছিল তখন, মামা ট্রান্সফার করে দিয়েছে, আমার ফোন দিয়ে বলে দিয়েছে যে ওরে ঢাকাতে ট্রান্সফার করে দেন। তখন আমি ঢাকাতে ঢাকা মেডিকেল চলে আসছি, ঢাকা মেডিকেল থেকে দুই দিন ছিলাম, তারপরে বাসায় চলে আসছি ঢাকা খালামুনি বাসা আছে ওখানে মোহাম্মদপুরে। তো ওখানে চলে আসছি, পরে নানু বাড়িতে সবাই চলে আসছে। সবাই চলে আসার কারণে আপনার ওই নানু বাড়ির নানুরা তো মোটামুটি অনেক ভালো লেভেলে ছিল, ঘরে যা ছিল একদম সব কিছু নিয়ে গেছে আপনার, অনেক কিছু নিয়ে গেছে। ওই মামলায় আমার মামা সব আসামি বলে গেছিল, মানে অনেকে বলে গেছে মামলায়। তারপরে ওইখান থেকে চলে আসার পরে আমি আবার রাজুল যে স্কুলে পড়ার জন্য প্রথমে ভর্তি ছিলাম ওই স্কুলে ভর্তি হওয়ার চেষ্টা করতেছিলাম, ইয়ার জন্য পড়তে পারতেছি না। তখন বলতেছে এমনি ক্লাস করা লাগে, তখন আব্বু নিয়ে গেছে যে তুই ক্লাস করা হবে ওখানে পরীক্ষা দিস। কিছুদিন যাক চারশো চারশো বারে হোক, তখন দেখ কি হয়। তখন পরীক্ষা দিলাম ওখানে, ওখানে আবার ক্রিকেট খেলা। তো আমার ছোটবেলা থেকে এটা নেশা, একটা ভাত খানার মতন আর কি, সবাই খাওয়া দেবো খায়, আমার ক্রিকেট খেলা এরকম একটা নেশা খেলাধুলাটা। তো আব্বু নিষেধ করতেছিল যে খেলা দরকার নাই, তুই যেখানে আসোস। আমি আবার কম্পিউটার ডিপার্টমেন্টে চান্স পেছিলাম, ডিপার্টমেন্ট কম্পিউটার, এখানে লেখাপড়া করতেছি। তা বলতেছে তুই ভালো করে লেখাপড়া কর, এটাই চলবো। আমি বলছি না, আমি আমি খেলবো যতটুকু আগাইতে পারি। তখন প্র্যাকটিস করতাম, তখন আবু দিতে গেছিলাম, পরে ভাইয়া দিতে যায় না, ভাইয়া আবার তখন থাকতো ইন্ডিয়াতে, ইন্ডিয়া থেকে তখন বিদেশ যাবো আর কি। তখন ভাইয়া নিষেধ করতেছিল, পরে আম্মু বলতেছে আচ্ছা ঠিক আছে করুক। পরে ঢুকলাম ওখানে, প্র্যাকটিস করতাম রেগুলার, ক্লাস মিস দেওয়া রেগুলার আমি প্র্যাকটিস করতাম, খেলার প্রতি অনেক নেশা ছিল। তো এখন প্র্যাকটিস করতাম, খেলাধুলা করতেছি। হঠাৎ একদিন একদিন একটা বড় ভাই আমার পরামর্শ দিল যে আনামুল তুমি ঢাকা চলে যাও। আমি ওখানে লেগ স্পিন হিসেবে বল করতাম, যেটা ওখানে ছিল না অনেকেই করতাম না। তখন আমার বলে আনামুল তুমি ঢাকাতে চলে যাও, ভালোই তো তোমার জন্য। তো আমি বললাম যে ধান এখানে তো ধানমুড়ি আবনীতে ভর্তি হলে পারি, এই এই জন্য আমি ঢাকার জন্য সেকেন্ড সেমিস্টারের আগেই ইয়ার ট্রান্সফারের জন্য ট্রাই করতেছিলাম। ট্রান্সফারের নিয়মটা নাই আমাদের সময়, এই সময়টা ট্রান্সফার দিচ্ছে না, ফার্স্ট সেমিস্টার দেয় না সেকেন্ড সেমিস্টার দেয় না। আমি কি করলাম, ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছি না ক্রিকেটে, তখন তখনই আমি ট্রান্সফারের জন্য আমার খালামুড়িকে বলছিলাম যে বোর্ডে যোগাযোগ করা লাগে। তখন ভোট থেকে কলেজ থেকে অনুমতি চেয়েছি, দেয় না ওনারা, ওনারা বলছে পারবো না এই সেই, আমার মামা বলছিল দেওয়ার জন্য, পরে দেয় নাই। পরে বোর্ডে যোগাযোগ করছে যে ট্রান্সফারটা দিছে, মানে বোর্ডে দিছে আর অনুমতি দিছে আর এক মাস। আমি যখন সেকেন্ড সেমিস্টার ফাইনাল দিছি, সেকেন্ড সেমিস্টার ফাইনাল দেওয়ার পরে আমার এই রেজাল্ট আসছে, আমি ট্রান্সফার হয়েছি। তার মাঝে কাহিনিটা আপনার শুরু হয়েছে, আমি যখন ফার্স্ট সেকেন্ড সেমিস্টার ফাইনাল দিই, আমার কিন্তু লক খুব ক্রিকেটার, আমি লক ক্রিকেটারের জন্য আমি মানে ঢাকাতে আসতেছি ট্রান্সফার, এছাড়া আমার কোনো উদ্দেশ্য নাই, শুধু কেবল আমার লেখাপড়ার মানে পাশাপাশি থাকবে এতটুকুই। ঢাকা বলটিং দিয়ে ট্রান্সফার নিয়েছি তেলগুড়িতে। তো ভাবলাম যে খেলাধুলা করবো, যাক অসুবিধা নাই। এর মাঝে রমজানের রমজানে আমাদের ফাইনাল পরীক্ষা চলতেছে, সেকেন্ড সেমিস্টার ফাইনাল। আমি যখন এক্সাম এক্সাম দিয়ে আসছি, আসার পরে বাড়িতে আসি, বাড়িতে খেলাধুলা করতে, খেলাধুলা দুষ্টামি এর ভিতরেই।
জি
ডু আপনার আমাদের দিকে একটা ব্রিজ আছে, ওইদিকে একদম রেগুলার গোসল করতে যেতাম, লাফাইতাম, ও ব্রিজ থেকে লাফ দিতাম আমরা অনেকে যারা যে এই বয়সের যারা ছিলাম আমরা গত বছর আর কি আপনার ঈদে সচ্ছর ঈদের সময় ঈদের পরে। তার মাঝে আপনার আমি ট্রান্সফারের জন্য অনুমতি নিয়েছি, এই জন্য ফেনী থেকে আমি একবার সবকিছু নিয়ে আসছি, আমার আব্বু থেকে আবার জোর করে টাকা টাকা নিয়ে আমি আবার ওই ব্যাট বল প্যাড হেলমেট সব কিছু কিনছিলাম, তো এগুলো নিয়ে একবার বাড়িতে চলে আসছি ট্রান্সফার নেব। তার মাঝে আমার ট্রান্সফারের ইয়ে আসতেছে না, দিয়ে আসতেছে না, টেনশনে আসি না। তার মাঝে আমার ফ্রেন্ড ছিল হাবিবুল্লাহ, তো ও আমার ছোটোকালের ফ্রেন্ড, আমরা একসাথে লেখাপড়া করছি, ওদের বাড়িতে ছোটোকাল থেকে রেগুলার যাওয়া আসা করতো। তার বড় ভাইয়ের সাথে আবার আমার ভাইয়ের ফ্রেন্ড ছিল, বন্ধুত্ব ছিল। তার মাঝে ভাবি একদিন আমার থেকে নাম্বারটা চাইলো, তার পাশ তাদের পাশের বাড়ি, তার মামি হয়
ভাবি বলতে
আমার ভাবি হয়।
আপনার সঙ্গে কি আগে পরিচয় ছিল?
আমাদের পাশের বাড়ি,
মানে আগে দেখা সাক্ষাৎ হতো,
পরিচিত, একদম ক্লোজ
সম্পর্কে ভাবি হয়,
সম্পর্কে ভাবি হয়, আর ওর মামি হয়, হাবিবুল্লাহর মামি,
হাবিবুল্লাহর আপন মামি।
হ্যাঁ, হাবিবুল্লাহর আপন মামি, তাদের ঘর তার মামির ঘর পাশাপাশি।
তো আপনার নাম্বার চাইলো, এই ভাবি আপনার নাম্বার চাচ্ছে।
এমনি ভাবির সাথে সবসময় কথা হয়, দুষ্টমি তো দুষ্টমি করতাম নর্মালি, যেটা স্বাভাবিকভাবে হয় দেওয়ার ভাবির সাথে এরকম কথাবার্তা এরকম। হঠাৎ করে একদিন আমার থেকে নাম্বার চাইলো, এভাবে হাবিবুল্লাহর বাড়িতে যাওয়া হইতো, তো হঠাৎ একদিন আমার থেকে নাম্বার চাইলো, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে দেন। তো আমার নাম্বারটা দিছিলাম, দেওয়ার পরে আমি তখন বাড়িতেই, উনি আমার এক সপ্তাহ ফোন দিছিল, এক সপ্তাহ ফোন দেওয়ার পরে আমার বলতেছে কে, আমি বলছি জানা মূল্য আপনাকে, পরে বলতেছে বাড়ি কোথায়, আমার বলেছিল আমি একদম সব বলে দিয়েছি ডিটেলস, কারণ আমি ওনার কোনটা চিনে ফেলছি, চিনে ফেলছি, কিন্তু উনি ভাবতেছে আমি কিছুই চিনি না। তখন আমি বললাম যে আপনার তো আপনি কি লিখে ফোন দিচ্ছেন, বলতে শালিকা আমার একটা আত্মীয় আছে, হয়তো আপনার কাছে ফোনটা চলে আসে। আমি কে ও আচ্ছা ঠিক আছে, পরে রেখে দিয়েছে ফোন দুষ্টামি করার পরে। আমি বললাম দুষ্টামি করে ফোন দিয়েছি, পরে তাদের হাবিবুল্লাহর বাড়ি আর না তার নাদুর বাড়ির পাশে মাঝখানে একটা মাঠ ছিল, এরা তাদের বাড়ি ছিল, তারা বাড়ি করবে, এই জন্য ওখানে খেলা হইতো রেগুলার, আশেপাশে পানি ছিল, এই জন্য ওই জায়গায় খেলা হইতো। এবারে নর্মালি দুষ্টামি করতাম, এছাড়া আমি আর কোনোদিন ওনার দিকে খারাপ দৃষ্টিতে তাকাই নেই। খারাপ দৃষ্টি বলতে আমি শুধু ভাবি ভাবতাম এতটুকুই, তার মাঝে যদি দু একটা কথা বলতো দুষ্টামি করতাম এতটুকুই, আর বেশি কিছু না। তারপর উনি আমার থেকে নাম্বার আবার নাম্বারটা চাইছে আমার থেকে এক সপ্তাহ পরে, উনি তখন মনে হয় এ বাড়িতে ছিল না, ওনার বাবার বাড়ি থেকে ফোনটা দিয়েছিল। তখন আসার পরে আবার নাম্বারটা চাইলো, নাম্বারটা চাইছে, তো আমি বললাম ওই দিনও নাম্বার নিয়েছেন, বলছে ডিলিট হয়ে গেছে। তো উনি আবার বলছিল না একটা গ্রামীণ সিম আছে, গ্রামীণ সিমে তো ফোন যাবো, তখন আমি বুঝছি যে ওই নাম্বারটা। পরে উনি যখন আবার কল দিয়েছিল তখন বুঝছি এই নাম্বারটা, নাম্বারটা চাওয়ার পরে আপনার তখন প্রায় কোরবানি আসবো অনেক দেরি, তখন উনি আবার নাম্বারটা নেওয়ার পর আবার আমার ফোন দিয়েছিল, ফোন দিয়ে বলতো সেটা আমার নাম্বার এইসি। তখন তার সাথে টুকটাক কথা হইতো, তার মাঝে আবার আমার ট্রান্সফার অনুমতি এসেছে, পরে ফোন দিয়ে বলতেছে যেন তো ট্রান্সফার হয়েছে, বোর্ডে নোটিশ হয়েছে। তা আমি তো জানতাম না বোর্ডে যে নোটিশ আসবে ওইটা ট্রান্সফারের, তখন আমার মা তার মনে হয় আকাশ ভেঙে বসছে, কারণ সময় ছিল না, কাগজপত্র নিয়ে ঢাকাতে জমা দেওয়ার সময় খুব কম ছিল। আমি তখন টিভিতে দেখতেছিলাম, তখন আমার একটা ফ্রেন্ড ফোন দিয়ে বলতেছে তো না ট্রান্সফার আসছে, তুই তো অনলাইনে আসিস না, এই জন্য তোরা নক করতে পারি না। তখন আমি বললাম কি বলিস, হ্যাঁ পুরো পলিটি ফেনি থেকে তোর শুধু তোর নামটা শুধু আসছে। আমি বললাম ও তাহলে ঠিক আছে, কয়েক দিন কালকে ভিতরে চলে আয়, তো এরপরের দিন নিয়ে সব কিছু ঢাকাতে জমা দিতে হইব, ঢাকা বোর্ডে জমা দিতে হইব। তা আমি কী করলাম, আমারও নক করলাম, আমারও ফোন দিলাম স্কুল থেকে আসার জন্য, আমার আবার ওই কেজি স্কুলের টিচার হিসেবে নিয়োজিত ছিলেন।
ওকে,
তো আমার ফোন দিয়েছি, আম্মা বলতে আচ্ছা ঠিক আছে আমি বাড়িতে যাই। বাড়িতে আসার পরে আমি কী করলাম, আমি মনে হয় বিকালের দিকে রওনা দিছি, আম্মা আসার পরে রেডি টেডি হয়ে রওনা দিছি। তার আগে থেকে আমার তার সাথে কথা হইতো নর্মালি, নর্মালি কথা হইতো, কিন্তু নর্মালি কথা বলতে তিনি আমার সাথে ম্যাচ করতেন মাঝে মাঝে অন্যরকম মেসেজ, আপনার যেটা বলে ওই সিম্পলি, যেটা আমি কখনো পাই নাই কারোর কাছ থেকে এরকম মেসেজ।
সিম্পলি বলতে,
সিম্পল বলতে ধরেন আই লাভ ইউ, আপনি আপনার প্রপোজ করছি এরকম কিছু,
আপনার ভাবি,
আপনার তোমার ভালো লাগে, তারপরে তো কোনো কিছুতে আবার সরি টরি এরকম মেসেজ।
তো আপনাকে হঠাৎ এরকম করে মেসেজ পাঠালো, আপনি এত অল্প বয়সী, আপনার থেকে ওনার বয়সের ডিফারেন্স কত কত বছর ছিল?
সরি বলতে পারবো না, তবে তার আইডি কার্ড এই বছর হয়েছে এটা বলতে পারবো, এমন আইডি কার্ড হয় নাই মনে হয়।
আপনার যে বয়সে ছোট ছিল,
আমি বয়সে ছোট,
আপনি বয়সে ছোট,
আমি বয়সে তার
আনুমানিক কয় বছরে ছোট?
আমার থেকে আনুমানিক
পাঁচ বছরে ছোট।
ওকে, এরকম মেসেজ করতো, তা আমি ভাবতাম যে দুষ্টামি করে, কারণ আমি ভাবতাম যে দুষ্টামি করে হয়তো তার মাঝে এরকম দুষ্টামি করে, তা আমি বলতাম মাঝে মাঝে যে এরকম, আমি আবার সরাসরি ফোন দিতাম আপনার, আমি সরাসরি ফোন দিতাম কারণ আমি মেসেজে রিপ্লাই দিয়ে দিতাম না, আমি সরাসরি, কারণ আমার ভিতরে কোনো দুর্বলতা আসতো না ওই কারণে, আর আনকমন মেসেজ পাঠায় আমার কাছে, ওই জন্য একটু কেমন কেমন লাগতো। তখন আমি বলতেছি যে আবার ওই সময় আমি সাথে সাথে যদি ফোন দিতাম, ফোন রিসিভ করতো না, ফোন রিসিভ করতো না, মানে কথা বলতো না, ফোন রিসিভ করতো, চুপ থাকতো, তো আর আমি আর কল দিতাম না, এ দুটোকে। আর মাঝে মাঝে আবার উনি ওনার জন্য কল দিতাম, উনি আবার কল দিত কোন সময় রাত্রের দিকে, রাত্রের দিকে কল দিত, তো আমি যদি গেতাম ফোন দিলাম নাকি লেগে এসেছি, তখন উনি এরকম মেসেজ করতো। তো তার মাঝে আবার আমার ট্রান্সফারের অনুমতির জন্য আমি ঢাকা ফেনীতে গেছি, ফেনীতে গিয়া রাত্রে চলে গেছি, ওই দিন রাত্রেই বাড়ি থেকে চলে গেছি, গিয়ে কাগজপত্র উঠানোর জন্য অনেক ধরে ধরে করার পরে আশ্রয় নিয়েছি। আশ্রয় নেওয়ার পরে ওই সময় আমি আবার তার জিজ্ঞাসা করছিলাম যে আপনি আমার ওই রকম মেসেজ করেন কি লেগে, ফ্যান হিসেবে তো মেসেজ করা যায়। উনি আমার বলতেছে তাহলে ফ্যান পাবেন আমার নাকি, আমি বলতেছি যে আমি তো কোনো সময় আমার ফ্রেন্ডের এরকম মেসেজ করি না, আমি আমার কোনো ফ্রেন্ডের এরকম মেসেজ করি না। তার মাঝে আবার তিনি আবার কোশ্চেন করছিলেন যে এরকম মেসেজগুলি কীছে, মেসেজ করা জানা, আমি কিছু ফ্রেন্ড হিসেবে তো করতে পারে। তখন আমি বললাম যে আমার তো অনেক ফ্রেন্ড আছে, হাবিবুল্লাহ আছে, আবুকার আছে, কো আমি তো তারপরে কোনো সময় মিসই করি নাই, আপনি মিস করেন। তারপরে উনি কথা বলতো না, যত একটা সাদা সাথে করতো না, রাত্রে আবার ওই যে দেরি করে ফোন দিয়ে মাঝে মাঝে তখন জিজ্ঞাসা করলে এরকম করে ফ্রেন্ড হিসেবে করতে পারি, তখন আমি তো একটা রেসপন্স করি না এইরকম, আমি আপনার দুষ্টামি করে হয়তো থাক আমার কথাতে থাক। তার মাঝে আমি ফেনী গেছি, ফেনী থেকে ট্রান্সফার নিয়ে আসার পরে আমি হাবিবুল্লাহর সাথে ছিলাম তখন, তো এর মাঝে উনি দুই তিন দিন আগে ফোন দিয়েছে, তার মাঝে আমি যখন হাবিবুল্লাহর বাসায় উঠছি তখন আর ফোন দেয় না, ফোন আসে না আমার ভিতরে, এত একটা ইয়ে আসে না।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর আবারও ফিরে আসবো সিক্রেটস নিয়ে। আর এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করতে চান তারা আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বার হচ্ছে 09611904904। আমি বিরতির পর ফিরে এসে আবারও বলবো নাম্বারটি, রেডি থাকুন। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my state of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. ওয়েলকাম ব্যাক ওয়ান্স আগেইন, আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ, আমি আরজে কিবরিয়া আছি আপনার সঙ্গে। এবং যারা এই অনুষ্ঠানে আসতে চান তাদের ফোন নাম্বার বলছিলাম একটু আগে, ফোন নাম্বারটি হচ্ছে 09611904904, ঠিক আছে? ওকে, আর এই ফাঁকে আপনাদেরকে বলে দিই পুরো অনুষ্ঠানটি জীবন গল্প এবং সিক্রেটস এই দুটো অনুষ্ঠানের প্রত্যেকটি এপিসোড আপলোড করা হয় আমাদের ইউটিউব চ্যানেলে, আপনারা ওখান থেকে পুরো অনুষ্ঠান ডাউনলোড করতে পারবেন কিংবা ওখান থেকে ডিরেক্টলি শুনতে পাবেন। একটি ওয়েবসাইট, বিশেষ করে যে ওয়েবসাইটের কোনো অথরিটি নাই আমাদের প্রোগ্রামগুলো ডাউনলোড করার, সেখানে দেওয়ার, লম্বা সময় ধরে শুধুমাত্র আমাদের রেডিও না অন্যান্য রেডিও স্টেশনগুলোরও তারা কন্টেন্ট ওখানে আপলোড করে যাচ্ছে। আমি ওয়েবসাইটের নামটা আপনাদেরকে বলবো না, bd.com, তার আগে একটা কিছু আছে, আমি সে ওয়েবসাইটে যদি কোনো কর্তা ব্যক্তি এই মুহূর্তে শুনে থাকেন তাদেরকে আমি রেডিওর মাধ্যমে আহ্বান জানাই, এবং একই সাথে সতর্ক করছি আমাদের কন্টেন্ট সেখানে আপলোড না করার জন্য। এরপরেও যদি আপনারা করতে চান তাহলে আমরা আমাদের জায়গা থেকে আইনানুক ব্যবস্থা নিতে বাধ্য হব। আপনাদের অথরিটির সাথে যোগাযোগ করা যায়নি বলে আমরা রেডিওর মাধ্যমে আপনাদেরকে সতর্ক করছি। ওকে, আমরা যেখানে ছিলাম সেখানটাই আমরা যাই। তারপর
এর মাঝে আমি আবার তার একটা ইমো আইডি খুলে দিয়েছিলাম তার মোবাইলে, ওনার মোবাইলে।
ওকে,
তখন ওনার সেটা আসলো, আসার পরে আমার ওনার সেটটা দিচ্ছে, আর ওনার হাজবেন্ডের স্ত্রী সেটটা ওটা আমি দিচ্ছি, স্ত্রী সেট নতুন বিদেশ থেকে আনাচ্ছিল তখন দিচ্ছে, তখন ওনার কাছে সেটটা আসছে। তো কয়েকদিন পর আমি আবার তাদের বাড়িতে রেগুলার খেলে যেতাম, উনি আবার বলছে যে ওনার মোবাইল ইমোডি খুলে গেছে। তো আমার টাকা দিছিল, তখন আমি এমবি কার্ড আনছিলাম, ওটা এমবি কার্ড আনি না, তার ওই মোবাইলে ইমো খুলে দিয়েছিলাম ওই দিন ফার্স্ট, প্রায় অনেক রাত ছিলাম ওখানে, প্রায় 9টা বেজে গেছে, উঠানে বসে বসে ইমোডি খুলে দিয়েছিলাম, মানে দেরিয়ে গেছিলো, নেটওয়ার্ক পাইতেছিলাম মোবাইলের টাটা সেটিং করতে করতে, এই জন্য একটু দেরি ছিল। দেওয়ার পরে তখন আমি এত একটা, আমার ইমোডি ছিল তখন এত একটা আমি ইউজ করি না, মানে অনলাইনে ঢুকি কম, বাড়িতে আসলে অনলাইনে ঢুকি কম, ওখানে ফেনি থাকতে ওই একটু বেশি ঢুকি, আবার ওয়াইফাই তো ওখানে একটু অতিরিক্ত অনলাইনে থাকি, তো তখন আবার মাঝে মাঝে মন চাইলে ফেসবুকে ঢুকি, বাড়িতে আসলে এমবি টেম্বি ঢুকে, তো তার মাঝে আমি ঢাকাতে চলে আসি, ঢাকাতে চলে আসার পর আপনার হাবিবুল্লাহর সাথে ছিলাম কোনোদিন অনেকদিন, তার মাঝে ইমুতে ওনার সাথে মাঝে মাঝে একটু কথা হইতো, আর ঢাকাতে চলে আসছি, আসার পর আমার মিড এক্সাম আসে বসছে, আমি তো ট্রান্সফার নিয়ে আসছি, এখানে ভার্সিটি সিস্টেম তো ঢাকা পলিটেকনিক ভার্সিটি সিস্টেম, তার মাঝে আপনার প্রেজেন্টেশন ক্লাস অনেক কিছু মিসটেক হয়েছে না, আবার ট্রান্সফারের কারণে প্রায় হাফ টাইম ক্লাস করতে পারি নাই, হাফ সেমিস্টার, তার কারণে আমি আসছি, প্রধান উদ্দেশ্য ছিল আমার ক্রিকেট খেলা, মানে ক্রিকেট খেলার লেগেই ভর্তি হওয়ার জন্য আসছি, তো তার কারণে ভর্তি হইতে পারতেছি না, কারণ এখন আমার পড়ার সময়টা বেশি, কারণ আমার পড়তেই এই সেমিস্টারে, মানে আমার মনে হইতেছে যে আমি ফেল করবো, তার কারণে আর ভর্তি নেই ওখানে, তার মাঝে আবার মিড এক্সাম এসে বসছে, মিড টাইম এক্সাম দেওয়ার লেগে ইভার্সিটি নিতে ফেললাম, তো ওখানে হাবিবুল্লাহর সাথে থেকে প্রায় 15-20 দিন ছিলাম, ওখানে থেকে লেখাপড়া করছি, এরকম এক্সামটা দিচ্ছি, দেওয়ার পরে বাড়িতে চলে গেছি, শরীরে বাড়িতে চলে গেছি, তার মাঝে ওনার সাথে ইমুতে কথা হইতো টুকটাক, আগে কথা হয়েছিল আগে, তো আমার টাচ মোবাইলটা আবার আমি বাড়ি থেকে আসার সময় আমুরে দিয়ে আসছি, কি লেগে দিয়ে আসছি, আমার এখন তো পড়ার সময়, আমি হাফ সেমিস্টার ক্লাস করি নাই, যার কারণে আমার পড়তে হইব, এখন মোবাইলটা আনলে অনলাইনে থাকতে হইব অল টাইম, এই জন্য একটু টেনশনে ছিলাম, তাই ভাবলাম যে মোবাইলটা দিয়ে আসি বাড়িতে, দিয়ে এসে আমি ছোটো মোবাইলটা নিয়ে আসছি, ছোটো মোবাইলটা নিয়ে আসার পরে তখন আর উনি আর কল দেয় না, অনেকদিন কথা হয় না তার সাথে আমার, প্রায় 15-20 দিন কথা না, হঠাৎ আমি বাড়িতে আসছি, বাড়িতে আসার পর আপনার আমি আমার মোবাইলটা নিচ্ছি আমার থেকে, পরীক্ষা মেয়ের একদম দিয়ে একদম বাড়িতে চলে গেছি, আমার কিন্তু তার কথা একটু মনে নাই, তখন তার সাথে কথা বলতাম, তিনি আমার মেসেজ করতো, এইগুলো আমার একটু মনে নাই, বাড়িতে গিয়ে আমার মোবাইলটা নিয়ে আমি যখন আমার ইমুটা নতুন করে চালু দিয়েছি, তখন আম্মুর সিমটা দিয়ে ইমু ওরা খোলা ছিল, তো আমি আবার আমার সিমটা দিয়ে নতুন করে ইমু খুলছি, তো ইমুটা খোলার সাথে সাথে আমার অনলাইনে দেখা গেছে না, তো আমি যেদিন গেছি আর পরের দিন মোবাইলটা নিছি, অনলাইন চালু করছি, অনলাইন চালু করার পরে উনি তো দেখছে হয়তো, তো দেখার পরে আমার ফোন দিচ্ছে, অনলাইনে দেখছে, ভাবছি আমি বাড়িতে আসছি, কারণ উনি জানে আমি মোবাইল নিয়ে নেই, এটা জানতো যে আমি মোবাইল নিয়ে নেই, টাচ মোবাইল, যার কারণে নর্মাল মোবাইল ছিল, তখন ইমুতে আমার দেখে আমার ফোন দিল, সরাসরি ফোন দিছে, আমি ধরে নেই, ধরে না ধরে মোবাইলটা এরা আমি খেলতে গেছি, বিকাল হয়ে গেছে, খেলতে বলতে অনেকদিন পর আসছে বাড়িতে, একটু ঘুরতে যাই, তো আমাদের একটা ব্রিজ আছে, ব্রিজে চলে গেছে, ওখানে পোলামান ছিল, আমার ফ্রেন্ড মাসুদ ছিল, জুয়েল ছিল, তো তাদের সাথে তারা ওখানে ছিল, তখন চলে গেছে ওখান থেকে, যখন রাত্রে আসছি, রাত্রে আসার পরে আমি আমার নর্মাল মোবাইলটাই, তখন ওই ডাটাটা অন করার পরে আরো আরো একবার অন করছি বিকালে, তারপর রাতে অন করি নাই, ওই ইমুটা অফ ছিল, তো তখন আমার ডাইরেক্ট নাম্বার কল দিছে, তখন আমি শুইছি মাত্র, এমনটা আমি কল দিছি আর তখন আমি, মানে আমি একটু ইয়ে হয়ে গেছি আর কি, কল দিছে, আমি বলতেছি হঠাৎ ওই তুমি আসলা, ফোন দিলা না, এসেই আমার বলতেছে, আমি কই আইস গিয়েছি, এখন ওনারা ফোন কথা বললে আমি ঘরে আসছি, এমনটা আমি আবার উনি বলতেছে, তখন আর আমি কল ধরতে পারতেছি না, শুয়ে লাগছি, আমি উঠে যেতে পারতেছি না, কারণ পাশে আব্বা মা আছে, উঠে যেতে পারতেছি না, শুয়ে লাগছি, শুয়ে থাকার কারণে কল ধরতে পারতেছি না।
আপনার বাসা থেকে ওনার বাসার দূরত্ব কতটুকু ছিল?
কতটুকু, 500-600 হাত দূরে, 500-600 হাত এরকম হবে।
ওকে,
মানে
কাছাকাছি তো, তাহলে 2 মিনিট লাগে যেতে?
হ্যাঁ, দুই মিনিট এরকম, 2 মিনিট আড়াই মিনিট, তার মাঝে উনি আমার তখন ম্যাচ, আমি উনি আমার কল দিতেছে, আমি কল ধরতেছি না, কারণ আমি শুয়ে রয়েছি পাশে, কল চ্যালেঞ্জ করে শুয়ে রয়েছি, কল ধরতে পারতেছি না, কল রিসিভ করে করে কথা বলি না, চুপ থাকি তখন শীতকাল ছিল, আমার মনে আছে স্পষ্ট, শীতকাল ছিল, আমি মুড়ু দেওয়া অবস্থায় ছিলাম, তখন আমি মুড়ু দেওয়া অবস্থায় মেসেজ করছি ম্যাচ করার পর আপনার উনি বলতেছে আমার দেখবো, বলতেছে এনামুল তুমি আমার বাড়িতে আসো কালকে, আমি বলি না আমি আপনাদের বাড়িতে যাই না, দুষ্টামি করে বলতেছি আমি যাবো না, উনি বলতেছে তুমি আসো আমার বাড়িতে, আসো কি হয়েছে, আমি না যাবো না অন্য গাড়িতে যাওয়া নিষেধ সিস্টেম করে বলতেছি আমি আবার ওনার মেসেজ করছি উনি আবার আমার ফোনে বলতেছে না কথা বলো এই সেই আমি কথা বলতেছি না চুপ ছিলাম তখন তো আমি বলছি যে আমি এখন ঘুমামো ফোন দিয়ে না উনি বলতেছে আমার সাথে কথা বলবো এই সে উঠে যেতাম আমি যাই না পরে উনি আমি ওনার মেসেজ করে বলতেছি যে আপনি আমার কি বলবেন বলেন আমি শুনি শোনার পর আমি মেসেজে রিপ্লাই দিই কারণ আমি তো ঘরতে বাড়ি দিতে পারছি না এখন ঘরতে বাইরে গেলে আব্বা মা খারাপ মনে করবো এখন উনি বলতেছেন কালকে ওনাদের বাড়িতে যাইতে আমি বলতেছি আমি পারুম না আমার কাজ আছে তারপর বলতেছে আইতে হইব আমি বলছি না এখন তো আমার কাজ আছে কালকে পারুম না এই দুষ্টামি করতেছি আমি তখন উনি তো একদম প্রেশার আসতে হইব এই সেই আমি আসুম না অনেকবার অনেকবার ট্রাই করতেছে প্রায় ওই সময় আমার ফোন থেকে ডিস্টার্ব করতেছে আমি কথা বলি না উনি বলতেছে একটু কথা বলতে আমি শুধু মেসেজ করি কারণ আমি এখানে কথা বলার সিচুয়েশন নাই আমার না থাকার কারণে আমি শুধু মেসেজ করতেছি আমি বলছি যে আমি আসতে পারবো না কালকে এই পরে বলতেছে যে তুমি যদি না আসাম করে দিও তোমাকে আমি কালকে সকালবেলা চলে আসবো ঘুমিয়ে ওটা আমি বলছি আন্তাজি ফালতু কথা বললেন না এরকম বলতেছিলাম আর কি মানে কথাটাই নেই নেই এত একটা গুরুত্ব সহ তুমি দেখো কালকে চলে আসবো উনি আমার দেখা লাগে আর কি তার মাঝে আমি কি করছি রাত্রে ঘুমাইছি ঘুমাইতে ঘুমাই দিয়েছি সকালে আমার রান্না করতেছে উনি চলে আসছে আমাদের বাড়িতে তো আমি তো ঘুমাই দিয়েছি আসছে আমাদের বাড়িতে তো তার আসার পিছনে একটা লজিক ছিল আপনার ওই আব্বু তো এবার একটা ইঞ্জিনিয়ারিং চাকরি করতো তো ওখানে উনি একটা এনজিও করছিল তো ওই টাকা দেওয়ার সেই সুবাদে চলে আসছে আয়সা আমার জায়গাতে ভালো ছিলেন চাষি এসে আমার বলতে ভালোই হয়তো এরকম তো আয়সা আমার কানে টান মারছে ঘুমের ভিতরে
কি মারছে
টান
কানে টান দিয়েছে
কানে টান দিচ্ছে আমার মেলাস একদম গরম হয়ে গেছে ঘুমের ভিতরে তো হঠাৎ টান মারছে আমি ভাবছি আমার ছোট ভাইটা হয়তো দুষ্টামি করছে বা আমার ছোট বোনটা ছোট ভাই আসবো না আমি ভাবছি ছোট বোনটা তুই একদম রাগের মাথায় উঠছি ওটা পিছন দিকে চাই দেখি উনি মনে হচ্ছে হঠাৎ তারপর ওনার ধমক দেওয়ার কিছু নাই আমার ছোট ভাই হইলে এতক্ষণে পিড়া লাগাইতাম অনেক পিড়াইতাম বা কেউ হইলে অনেক ধমক দিতাম আমার বা হইলেও কইতাম যে আমার ডাক দিচ্ছেন গেলে কেমনি আমার বা তো কখন করবো না এটা আমার ডাক দেয় না তখন আমার আনতেছি মেজাজ খারাপ হয়ে গেছে পরে শুয়েছি উনি উনি ওনার কাছে কথা বলতেছি তারপরে উনি আমার কইতেছে চেয়ারম্যান সাহেব কি ঘুমাইতেছে নিয়ে এসে এই এখন ওরে না সাবে উঠবো না এসে সাবে কোন সময় আইসে আমার আমার সময় বলতেছে তো আমার কইতেছে যে কালকে আসছে কালকে পরীক্ষা এসেছে কালকে আসছে এই আমি শুয়েছি আবার আমি আবার শুয়েছি উনি আবার আইসা দশ ঘুমাইতে ওরে না কেড়ে এসে তো একদম আমার মানে ঘুম টুম ভাঙাই দিয়ে গেছে উড়ে একদম উড়ে লেগেছে তাই না মানে ওই দুষ্টামি করে উড়ে গেছে তো আমি উনি চলে আমি তারপরে সরেছি তো উনি চলে গেছে উঠে ব্রাশ টাশ করছি ব্রাশ টাশ নাস্তা আসছে না তো উনি বলছে যে আমি বলতে যাই যাই না আমি চাইছে দিই আমি তো অবাক হয়ে গেছি যে উনি রাত্রে বলছে দুষ্টামি আমি বলছি দুষ্টামি করে বলছে আসবো না এইরকম আমি দিয়ে চলে আসছি তার মাঝে আমি আমাদের পলিটিক নিয়ে আবার এত একটা ক্লাস কম হয় এই পরীক্ষা দিয়ে আসছি বন্ধ তো আমি আবার বন্ধ যদি কলেজে এক সপ্তাহ বা দশ দিনের জন্য বন্ধ দেয় আমি আবার বিশ দিন থেকে যাই বাড়িতে এই একটা অভ্যাস মানে অভ্যাসটা হয়েছে কেবল শুধু না যখন আমি হাই স্কুলে পড়ি এমন না এই ফ্রেন কলেজে যখন উঠছে তখন কারণ আপনার বাসের মতো তো কলেজে তো একটা চলে ক্লাস হয় না অফ থাকে এই আর কি আর তাই আসা হয় না তো তাড়াতাড়ি দেরি করে যাই তার মাঝে সময়টা বাড়িতেই তখন তার সাথে ইমুটে কথা হইতো তখন আবার আমার মোবাইলটা নিয়েছি তখন আবার ইমুটে চালু হয়েছে তখন ইমুটে মাঝে মাঝে কল দিত এসেই তো তার মাঝে ওই বাড়িতে আবার পাশে আবার আমার ফ্রেন্ড আবুকের বাসা আবার এদিকে তাদের বাড়িতে রেগুলার যাওয়া পড়তো মানে মাঝখানে তাদের বাসাটা ওই পাশে আবুকের বাড়ি ওই পাশে হাবিবুল্লাহদের বাড়ি আপনার তো ওই বাড়িতে যাওয়াই পড়তো খেলাধুলা আবার পাশে আবার তাদের বাড়ির সাথে আমরা খেলি তাদের ঘরের সামনে খেলি
ওকে বলে তারপর থেকে
বাড়ি পাশে তো আবুকের বাড়ি আবার হাবিবুল্লাহদের বাড়ি তো ওখানে তার মাঝখানে আবার তাদের মাঠ আছে ওই বাড়িতে একটা ওখানে খেলতাম খেলতে যেতাম রেগুলার সেই সময় ওখানে যাওয়া পড়তো তারপর কথা হইতো ফেসবুকে নরমাল ইমুতেও কথা হয়েছে নরমালি। তার মাঝে আমি উনি যখন আমাকে ম্যাচ করতো মাঝে মাঝে এই সময়টাতে, তার আমি কয়েকদিন খেলতে যাই নাই, ওখানে খেলতে যাই নাই লেগে বাড়িতে ছিলাম তো ঘুমাই যেতাম নর্মালি। তো উনি ভাবছি হয়তো ওনার উপর আমি রাগ করছি এরকম হয়েছে, তো এইরকম এই টাইমে শুইলে খেলতে যেতে পারতাম না, তো কয়েকদিন খেলতে যেতে পারি নাই। তো এই কারণে পড়ানো জিগে যাচ্ছে আনামুল কই, সবাই জিগে যাচ্ছে আনামুল খেলতে আসে না, আনামুল কই জুয়েল কইছে যে জুয়েল আনামুল দেখলো বইলো বাবু ইসমাইল রে বললে, তার আমার ফ্রেন্ড ছিল আবুকে সবাইকে বলছে, পরে মাসুদ এসে আমার বেলা বললো এরকম তোর তো খুঁজতে আসে, তার মধ্যে আবুকে আবার দুষ্টামি কইটা বলতেছে যে কি তোরে খোঁজে একটু,
আচ্ছা মানে এগুলো নিয়ে ফ্রেন্ড থাকলে মধ্যে দুষ্টামি শুরু হয়ে গেছে অলরেডি।
হ্যাঁ
ওকে
কি তোরে খুঁজতেছে এই, আমি কই হয়তো এমনি হয়তো মোবাইলে টোমালে সমস্যা হয়েছে তাহলে আমরা নাই আমরা তো মৌলিক হতে পারি, আমি কই তাহলে কি লেগে কে বোঝাইলে কই। তারপর থেকে আবু করে দুষ্টামি করে বলছে যেটা আমি কানে নেই না, হয়তো ও আবার একটু কথা যেটা বলে মোটামুটি লেগে যায়, তার মাঝে ওর চাষ্ট বোনের আবার বিয়া, আমি যখন বাড়িতে আসছিলাম আমরা রমজানে তার আগে ভারী আমার সবসময় একটা কথা জিজ্ঞাসা করতো রমজানের পর যে এরা তুমি ইট টাইম করো কারোর সাথে এই সেই, আমি বলতাম না এরকম না, আবার আমি দুষ্টামি করে বলতাম আমি কি লোকাল বাস যে প্রেম করবো ওর নামাই দেবো ছেড়ে দেবো এরকম, আমি ওইরকম না একবার ডাকা টুক করে নিয়ে যাবো এরকম দুষ্টামি করে বলতাম অনেকবার, উনি সবসময় এই কথা জিজ্ঞাসা করতো আমার, আমি এত একটা রেসপন্স করতাম না। তারপর ওনার সাথে কথা হইতো, তার মাঝে ওই বিয়েটা বিয়েটা চলতেছিল, বিয়ের দিন আমি যখন বিয়েটে বিয়ের দিন তাদের বাড়িতে গেছি ওই ভাবিদের গরমে গেছি, তা আমি তো আমার ভিতরে কোনো ইয়া নাই এ কারণে আমি গেছি ওই বাড়িতে, তাদের গেছি তো যাই উনি রেডি হইতেছে খাইতে বিয়েতে যাইব, তা আমার আমাদের আবার খাওয়ার আগেই গেছি ওই বাড়িতে, ওই দিন দুষ্টামি করছি গোসল টোসল করছি বিয়ার অনুষ্ঠানের সময় সবাই বিয়ের সময় তো একটা দুষ্টামি অনেক, এই দুষ্টামিটা করার পরে ওখানে গোসল টোসল করছি ব্রিজের দিকে আমাদের করার পরে গেছি রেডি হয়ে বিয়ে খেতে গেছি, সাথে আমার ফ্রেন্ড জুয়েল ছিল তখন, তো ওনাদের বাসায় গেছি, আমি বলতেছি কি যাবেন না বলো হ্যাঁ কয় তুমি এখন বাইরে এসি রুমের থেকে, আমি আবারও সচরাচর ওনাদের ঘরে যাইতাম এসি কারণ হাবিবুল আমার ফ্রেন্ড, তাছাড়া ওনাদের সাথে আমাদের সম্পর্কটা মোটামুটি ভালো ছিল অনেক ভালো, এই কারণে যাওয়া পড়তো আমি হঠাৎ এরকমভাবে কথা বলতেছি, তো আমি কী করছি বাইরে এসে বসছি ওনার, তো সাথে আবার ছিল নাহিদা ওনার ভাতিজি হয় ওনার বড় ভাইয়ের মেয়ে, নাহিদা ছিল নাহিদা হচ্ছে কাকা মনে থাকে আমার সুন্দর বলছি, আমি আইসে বসছি আইসা খাইতে বসি, খাওয়া দাওয়া শেষ তখন রেস্ট নিতেছি খাওয়ার পরে তাদের বাড়িতে রেস্ট নিতেছি, উনি সাজারে যাইছে আসার পরে খাওয়া দাওয়া শেষ তখন আসছে আমরা, আমি আবু বকর তখন একসাথে কথা বলতেছি হালিমা হালিমা সাথে সাইনুর ছিল, আমি আর হালি হালিমারও বলতেছি যে ওনারা সুন্দর লাগতেছে, ও ভাবির কথা বলতেছি ভাবির আছে সুন্দর লাগতেছে, হ্যাঁ তো ওই কথা আবার হাবিবুল্লাহ ছোটো ভাই আছে একটা ও শুনছে হয়তো মাইন্ড করছে, তখন আবু বকর আবার চাচি হয় উনি সম্পর্কে, তো চাচি তখন সেলফি উঠে দিয়েছিল, তা আমার বড় বলল আবু করায় আনাবুল সেলফি উঠায়, তখন আমি সেলফি উঠাই দিকে অনেক গাছ সাথে টাচ করছে উনি আর সেলফি উঠায় না, মানে একটু টাচ লাগবে আমি এতটা খারাপ মনে করি নাই, তার মাঝে বিয়ের শেষ নাহিদা নিয়ে গেল হাইবার নিয়ে গেল গেছি, তো তার মাঝে এর পরের দিন মনে হয় আবার বাড়িতে আসছি, তার মাঝে আবুকে আমার বললো বলতেছে আর কি দুষ্টিম করে, ও একা তো তাদের ওদের বসছি ওদের ঘরের কিছু একটা নারকেল গাছ ছিল কাটা ওদের উপর বৈশা বৈশা ইয়া করতে, তখন ও আবুকে বলতেছে মানে ও সন্দেহ করছিল একটু যেন আমার বলতেছে হয়তো, আমি কই না এরকম কিছু না, ও আমার দিকে কাছে কি তোর সাথে কি অন্য কোনো কিছু হয়, আমি বলতেছে না ওইরকম কি সেটার মতো কথা বলছি লিখে, পরে এর মাঝে উনি আবার চলে আসছে আসছে পিছন দিক থেকে কি জানি বলছে আমাকে হয়তো আমাকে মনে করতেছে না দুষ্টা মেরে চলে আসে, তারপর তারপর আবুকে বলতেছে হয়তো তোর উনি পছন্দ করে, আমি কথাটা রেসপন্স করি নি এত, আমি যা আনতাস কোনো উনি আর কোনো এনবেটা কোনো মিল আছে আনতাস, উনি আমাদের সিনিয়র অনেক বড় তার সাথে মিল ইয়ে নেই ওদের গুরুত্ব দিই না, এর মাঝে আমি কিন্তু সবসময় নামাজ পড়তাম নামাজটা ঠিক থাকতাম আমার, উনি ভাবছে আমি ওনার প্রতি রাগ হয়েছি সেলফি ওঠার সময়, তো তারপরে আমি ওনারে বলছি যে থাক আমার ফোন দিন না আপনার সাথে ভুলে গেছে আমার মাস্ক ফেরে দিন, এটা বলছিলাম ওই যে সেলফি ওঠে দেখে আমি ভাবছি উনি আমার সাথে রাগ করছে, আমি কিছু ভুলে গেছে থাক সরি, তারপরে ওনার ওনার দিয়ে আর যায় না উনি কি করছে আমার কাছে বিচার দিচ্ছে মানে আমার কাছে বলছে এনামুল আমার সাথে রাগ করছে কি নিয়ে, উনি আবার উল্টাটা বলছে এনামুল আমার সুন্দর বলছে এটা মুসা নাকি ওনার কাছে ওনার শাশুড়ির কাছে বিচার দিছে, বিচার দিছে এনামুল সুন্দর বলছে হয়তো এর লেগে এনামুল আইয়ে না এই বাড়িতে এসে আমি কিছু বলছি বললো কি লেগে লেগে আই না। আসলে কিন্তু এরকম না, আমি এমনি যাই না, তো এই আম্মা এসে বলতেছে কী রে তুই নাকি ওনার সাথে কথা কস না, এবার যাস না এসেই ফোন বলে ধরস না। তার কয়েকদিন পরে আবার ওই যে মেয়েরা বিয়েছে পরে আনতে যাবো, আম ঘর থেকে আমি গেলাম সাথে আবু করছিল, ওইবার থেকে যাওয়ার পর একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, তখন উনি আবার আম ঘর নিয়ে আসছে, ও আসে দুষ্টাই বলতেছে কয়ে এই সাথে ভালো লাগে না। আমি আবার সাদা শার্ট পরছিলাম, সাদা শার্ট পরে বিয়ে যেতেছি, কয়ে বিয়েতে আসছিলাম একটা অন্য কালার শার্ট পরে ওই মরিচা কালার একটা শার্ট, তো ওইটা নাকি তার কাছে ভালো লাগতো এসে, তো আমি আমার কাছে ভালো লাগে আমার কাছে তো ভালো লাগতেছে না, তখন আমি সাদা শার্ট পরে আসছি কয়ে এটা খারাপ দেওয়া যায় এসে, আমি কোনো অসুবিধা নেই আমার কাছে ভালো লাগতেছে। পরে উনি ওখানেই ছিল অনেকক্ষণ, তার মাঝে সবাই রেডি আসছে আইসা ট্রলার দিয়ে যাইতেছে আমাদেরকে, তখন পানি ছিল ট্রলার দিয়ে আপনার বিয়েতে গেলাম, তারপর বিয়েতে গেলাম খাওয়া দাওয়া করে আসছি বাড়িতে, তার মাঝে একদিন ওনার ইমো উনি একটা ফেসবুক আইডি খুলছে, ওনার একটা ইমো আইডিতে একটা আননোন নাম্বার জয়েন হয়েছে, তো উনি ওনার ইমো আইডিটা আমি খুলে দিয়েছিলাম জুনাইদ আসলাম নামে, তারপরে উনি বললো সেই ইমো আইডিটা একটা নাম্বার ফোন দিছে এই নাম্বারটা আমার বিরক্ত করতেছে, এবার আচ্ছা দেন। তার মাঝে উনি আমাকে অনেকবার অন্য টাইপের কথা বলতো অন্যরকম, ওই যে আপনার যখন এই বিয়েটার পরে মানে ওই আগের মতো দুষ্টামি করতেছে মেসেজ করে এসে, তো একদিন আমাদের বড় ভাই ছিল একজন মহসিন উনি বিদেশ চলে গেছে বর্তমানে মালয়েশিয়া আছে, তো ওনার নিয়ে একদিন আমরা আয়োজন করছি বিরিয়ানি পাক করবো এই জন্য আয়োজন করছি, তখন মুরগি টুন্ডি কিনলাম ওই বাড়িতে পাক করার পরে আমি কি করছি ওই বাড়িতে একটা মেয়ে ছিল যে বাড়িতে পাক করা হয়েছে ওই বাড়িতে একটা মেয়ে ছিল, তখন আমি তার কাছে কথা বলে দিছি আমি বলছি একটা মহিলা এরকম এরকম আমার সাথে এরকম কথা বলে আসলে কি উনি দুষ্টামি করেন সত্য, তো আমার বলতেছে তা আমি আবার পরিচয় গোপন রাখছি, ও আবার ধরে ফেলছে যে এই মহিলাটা হইব।
প্রিয় শ্রোতা, বিরতি নেব এরপর যে আরো একটি, আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ, আমি আর জি কিবরি আপনার সঙ্গে রয়েছি, এবং আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম এখনো বলছি একটি ওয়েবসাইট, আমি ওয়েবসাইটের নামটা স্পষ্ট করেই বলছি fusionbd.com, আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে আপনারা ঢাকা এফএম এর কোনো কন্টেন্ট সেখানে আমাদের অনুমতি ছাড়া আপলোড করবেন না, বিধায় আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে বাধ্য হব। সো আপনাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে যাতে করে আপনারা এতদিন যা করেছেন সেটা নিয়েও আমরা অবজার্ভ করছি, আজকের পর থেকে দয়া করে সেখানে কোনো কন্টেন্ট আপলোড করবেন না। ওকে, আপনাদেরকে আমরা বারবার রিকোয়েস্ট করছি, এরপর আমরা আইনানুক ব্যবস্থা নিতে বাধ্য হব। ঠিক আছে, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি আজকের এই সিক্রেটসে।
সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my state of reality. Sunday and Wednesday with me RJ Kibria only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment.
স্বাগত জানাচ্ছি আরো একবার প্রিয় শ্রোতা, শুনছেন সিক্রেট ঢাকা এফএম 90.4 এ, আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে এখানে কনফেস করছি এনামুল, আমরা কথা না বাড়িয়ে এনামুলের কাছে ফিরবো। আর আমাদের এই পুরো অনুষ্ঠানটি আপনারা বৈধভাবে যেখান থেকে পেতে পারেন আমাদের ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেল থেকে, আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। এছাড়া আরেকটি ওয়েবসাইট যেটা আমাদের কন্টেন্ট নিয়ে ওখানে আপলোড করে fusionbd.com, তাদের বিরুদ্ধে আমরা আইনানুক ব্যবস্থা গ্রহণ করব বলে তাদেরকে আমরা সতর্ক করার জন্য বারবার আজকের অনুষ্ঠানে বলছি, যদি আমাদের কন্টেন্ট তারা এরপরেও আপলোড করে তাহলে আমরা বাধ্য হব তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে। সো প্লিজ ডোন্ট ডু দিস। ওকে, আমরা যেখানটায় ছিলাম এনামুল, তারপর
আমি গোপন থেকে বলছি উনি আমার এরকম পছন্দ করে এই সেই, উনি আমার মিস করে এই সেই মেসেজ করে, তবু ও একবারে শিউর দিছে কয়েকটা সিরিয়াস, আমি না আমার কি দেখতে এত সুন্দর লাগে নাকি সবাই পছন্দ করবো এরকম। তারপর ওখান থেকে ওনার বলার পরে চলে আসছি, তারপরে হাবিবুল্লাহর সাথে তখন খেলতাম, তখন তার ইমুতে একটা আনং নাম্বার আসছে, তার মানে ঈদ আসছে, ঈদের আগে কোরবানি টোরবানির জন্য সবাই প্রিপারেশন নিতেছে গরুর বাজার, তার মাঝে সে একটা ফেসবুক আইডি খুলছে, মেঘলা আকাশ নামে একটা ফেসবুক আইডি খুলছে, তার নাম্বার থেকে, তার নাম্বার ছিল লাস্টে 666, ওই দিকে নাম্বার করছে, কিন্তু নাম্বারটা অনলিমি করা নাই, অনলিমি করা না থাকার কারণে নাম্বারটা নিয়ে গেছে অনেকে, নিয়ে গিয়া কি করছে আপনার নাম্বারে ফোন দিতেছে, তা আমার আবার বলতেছে এইসব এই একটা ছেলে ডিস্টার্ব করে এসে, তখন হাবিবুল্লাহ আবার ফুটবল খেলতেছিল তখন মারে, তা আমি বিল্ডিং এর দিকে বারান্দার দাঁড়ায়, তো ওই ছেলের ফোনটা ধরছে, আমি ওই ছেলেটা আবার গালাগালি করছি, উনি বলছে ওনাদের নাকি বিরক্ত হয়ে উল্টা পাল্টা কথা বলে, গালাগালি করছি আমি আবার বলছি একটু নর্মালি এত একটা বাজে বিপ করে, তার বলার পরে বলতেছে আমি বলতেছি আপনার ফোন নিয়ে নিয়েছি, আমার বলছে তুই কে এসি, পরে আমি কী করছি নাম্বারটা ব্লক করে দিছি ইমুতে, তো উনি এসে বলতেছে তুমি ওনার গালি গালি গালাজ করতে গেলে, আমি আপনি কি চিনেন নাকি, তাই এতক্ষণ আমার কাছে বিচার দিলেন কি লেগে এসে বলছে, আমি আবার আবার আমার বলতেছেন কি বলতেছে আমার ফেসবুক আইডি থেকে এমনি নাম্বারটা নিয়েছে, তারপর উনি আবার আমার ওনার ফেসবুক আইডির নাম বলতেছেন আমার, উনি আবার ফেসবুক চালাতেছে আমার, আবার লুকিয়ে লুকিয়ে দেখে আমার ছবি ভালো লাগে এসে বলতেছে, আমি ছবি ফেসবুকে এরকমভাবে ছবি দিই এই সেই বলে, তার মাঝে আবু বকর নাকি আইডিটা খুলে দিছে পরে শুনছে আর কি, ইদানিং শুনছি, উনি আইডি খুলছে কীভাবে এটা আমি জানি না, তারপরে ওনার আইডির নামটাও আমি জানতে অনেক কষ্ট হয়েছে, পরে নাম বলছে যে মেঘলা আকাশ, পরে ওনার থেকে ওই নাম্বারটা ফেসবুকে নিয়ে অনেক ইমুতে জানিয়ে গেছে, পরে নাম্বারটা আমি কী করছি ফেসবুক আইডিটা ডিএক্টিভ করে দিছি, ডিএক্টিভ করে দেওয়ার পরে তার এমনি নর্মালি তার এর মাঝে এরকম কোনো কিছু হয় না যে উনি আমার প্রপোজ যদি কইরেও থাকে, এর আগে অনেকবার প্রপোজ করছে আমার, কিন্তু আমি কোনো রিপ্লাই দিই না, আমি গুরুত্ব দিই না কোনো, আমি জানি উনি দুষ্টামি করে এসে, তারপর হাইবুলে চলে গেছে বাড়ি থেকে ঈদের পর, তারপরে আমি চলে আসছি আবার ঢাকাতে, ঢাকাতে আসার আগে ওনার সাথে যত কথা হয়েছে কথা যেদিকে চলে আসনু এদিকে একটু বেশি কথা হয়েছে, হ্যাঁ ওনার সাথে সরাসরি তো কথা বলার আগে কি ওই হাবুলাতে বাড়িতে গেছিলাম, হাবুলা ঢাকাতে থাকে, ওনাকে রান্না করে খাইবো নিজেই, রান্না করে খাইবো গেলে গা এখানে ভুয়া বিল বেশি থাকে এই সেই, তারপর তারা খাইতে পারে না, না খেয়ে থাকা লাগে মাঝে মাঝে মেসের ভিতরে, তো বলতেছে আমি রান্না করে খামো দরকারে, ভুয়া আসে না মিস্টেক করে, আমি বলতেছি আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই, তোলা ডেক ডেসি নিয়ে যাচ্ছে, তার মাঝে আমি কী করছি তার লাগে ডেক ডেস আপনার হাড়ি বাতিল নিছি, হাড়ি বাতিল নেওয়ার পরে ওর মার থেকে নিছি, হাড়ি বাতিল নেওয়ার পরে হাড়ি বাতিল নিয়ে আসছি, ইলেকট্রিক আসার পরে রাত হয়ে গেছে, ঠিক আছে, তারপরে ওই নানুদের বাসার নানুর সাথে দেখা কী জন্য জানি দেখা করতে বলছিল, হাড়ি বাতিল নিয়ে যখন ওবেশ আসছি তখন আমি হাড়ি বাতিল রায়কে যাইতে চাইছিলাম, আমার নানু আবার দিতেছে না কেন বলতে থাক, একদম যাইতে দিতেছে না, তো ওখানে একটা বাগনি ছিল আমার, নাম ছিল স্মৃতি, তো ও বলতেছে মামা থাকেন, ও তো একদম না মামা থাকতে ব্যাস এই সেই, ও আবার খুব ইয়ে প্রেশারে ছিল, ও একটা রিলেশন করছিল যার কারণে সমস্যা ছিল, ও অনেক প্রেশারে ছিল, তখন বলতেছে মামা থাকেন এই সেই, আমি বলছি আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই, আমি থাকতে দেয় নাই, তারপরে আমি দুর্গে রেখে দিয়েছি রয়েছি, তারপর ওই দিন আবার উনি আবার ম্যাচ কল টল দিছে, তো কল দিছে রাতে কল দিছে, কথা বলছি কথা বলছি, তো আবার স্মৃতি বলতেছে কে মামা, আমি বলছি ভাবি অন্য ওই হচ্ছে পাশের বাড়ির, আমাদের এদিকে একটা প্রজেক্ট আছে প্রজেক্টের ব্যাপারে বাড়ি, বলছি ও তো এইভাবে কথা বলে, আমি কই হ্যাঁ এইভাবে কথা বলে, তারপরে উনি আবার ওই যে অন্যরকম ম্যাচ এই মানে কথা অন্যরকমভাবে কথা বলে এটি বলছি, আমি কি এমনি দুষ্টামি করে আর কি, এছাড়া আর কিছু না, না মামা দুষ্টামি না এসেই, ও আবার বলতেছে না মামা দুষ্টামি না আমার সত্যি দাঁড়ি, আমি আর যা আন্তাজি, উনি এমনি কথা বলে আবার ঠিক হয়ে যাবে, তো আমি এরপর দিন ঢাকা চলে গেছি ওর সাথে বলে এমনি বোঝা, ঢাকা চলে যাওয়ার পরে আমি ঢাকা এসে আমার খালতো ভাইয়ের সাথে রইলাম, ওর সাথে রইলাম, আর আমার তোষক নিয়েছিলাম বাড়ি থেকে, ওই তোষকটা আবার খালামুড়ি বাসা রাইখা ওর সাথে চলে গেছি, তো এখানে থাকতাম, থাকার পরে ওখানে থাকা যাওয়া, তার মাঝে আবার ক্লাস রেগুলার করতে হইতেছে আমার, কারণ আমার থার্ড সেমিস্টার পরীক্ষা ফাইনাল চলে আসতেছে, তার কারণে আমার রেগুলার ক্লাস করতে হইব, কারণ আমি অনেক হাফ সেমিস্টার ক্লাস করিনি, প্রায় অর্ধেক ক্লাস করিনি, তো এখন ক্লাস ধরে এগুলো করতেছি, তো আমি ওনারা তত একটা কল দিতাম না আপনার, বেশিরভাগ সময় উনি ইমুতে কল দিত আমার, ইমুতে কল দিত, কারণ আমি সবসময় ওয়াইফাই ইউজ করতাম, তো একদিন হঠাৎ আমার বলতেছে আমার তোমার তো ভালো লাগেছি আমি তো তোমার পছন্দ করে এসেছি, তো আমি বলতেছি কবে থেকে আপনি আমার পছন্দ করেন এসে, উনি সিরিয়াস মোডে বলতেছে, বলতেছে আমার ওই যে তোমার মনে আছে একদিন আমরা বৃষ্টিতে বৃষ্টি বৃষ্টি আসছিলাম, তা আমি তো পুরো অবাক হয়ে গেছি কোন দিন বৃষ্টিতে বৃষ্টি আসছি, মানে একদম প্রথমে তার সাথে ওখানে আমার কথা হইতো না, আমি একদিন চুল কাটার জন্য শাসার বাজার গেছিলাম কচুয়াতে, সাইকেল দিয়ে গেছিলাম, ওখান থেকে আসার সময় আমার সাথে ইসমাইল আসছিল, ওর কলেজ আবার সাথে, তো ওখান থেকে আসার সময় ওনার বাচ্চারা ছিল সাথে, আর উনি তো বৃষ্টি হওয়ার বৃষ্টি শুরু হয়েছে আর আমরা হাঁটতে আসতেছিলাম ওনার দিকে, তো উনি আমাদের সাথে যাইব একা একা আসতেছিল, তো ওনার নিয়ে আসতেছিলাম, তখন ইসমাইল কি করছে ওর পিছনে ছিল আমার ছেলেরা বলেছে, আমি বলছি অস্ত্র হাট, তো ও ছেলেকে আমরা করতেছে বলতে চালাই দিব সাইকেল, তো চাকে সাইকেল নিয়ে ও আগে চলে গেছে,
যাই হোক ঠিক আছে বৃষ্টির মধ্যে এসছেন একবার, হ্যাঁ
হ্যাঁ এই বৃষ্টির মধ্যে অন্য কি ওই দিন আমার প্ল্যানে বেরিয়ে গেছে, হ্যাঁ ওই দিন হাঁটতে হাঁটতে আসছিলাম কথাবার্তা বলতে বলতে, আমি আবার দুষ্টামি করে বলছিলাম আজকে ওই দিন কথা বলতে, আমি বলছিলাম দিস ভাবি আমার যদি কেউ প্রবাস করতে দিন এই বৃষ্টির সময় এসে এই সেই ওই দুষ্টামি করতে করতে আসছি, উনি কেউ সংগ্রাম করে আসে, তো আমার বলতেছি এই সেই তোমার আমার ভালো লাগে এই সেই, তখন আমি অবাক হয়ে গেছি আসলে উনি সিরিয়াস মোডে কথা বলতে, তখন আমি বললাম আমি সরাসরি একদম, তখন উনি আমার কোশ্চেন করছে যে আমার তুমি আমার পছন্দ করো, রেকর্ডিং পাঠাইছে সরাসরি ইমুতে, এখনও রেকর্ডিংগুলো আছে, উনি আমার আমার পাঠাইছে যে এমন তুমি আমার পছন্দ করো ভালোবাসো, আমি বল আমি কোনো জবাব না দেয়া নগদ ওনার ফোন ধরি না, আমি বলতেছি আমি সরাসরি বলছি আপনি আমার ফোন দিয়ে না, ওই সময়ে তার আগে উনি আমাদের অনেকবার বাড়িতে নেওয়ার চেষ্টা করতেছে, আমার বাড়িতে আসো তোমার অনেক দিন দেখি না এই সেই বাড়িতে আসো না, তো আমি ওনার সাথে আমি আমি বলতেছি সময় নেই আমার পরীক্ষা সামনে, আমি বলছি আমি সরাসরি মানা যাইছি আপনি আমার ফোনে দিবেন না একদম ফোন দিবেন না, একথা বলছি উনি কী করছে, এরপর আমি রাত্রে বলছি আপনি আমার ফোন দিবেন না, সকালবেলা ঘুম থেকে ওইটা দেখি উনি হাত মাত কাইটা একদম ফাটা দিয়েছে,
আপনি ঘুম থেকে ওটা দেখলেন কীভাবে,
উনি শুধু পিকচার পাঠাইছে হাত কাইটা পিকচার, তা আমি এত একটা গুরুত্ব দিই না, আমি এরপর দিন আবার বলছি যে আপনি আমার ফোন দিন না, এটা বলছে এরই উনি কী করছে এখন ভিডিও করে পাঠাইছে হাত একদম কাইটা, আপনার হাত কাটছে মনে হয় আমি ঘুম থেকে ওঠার পরে ভিডিও একদম দেখছি, আমার কী যে এতটা খারাপ লাগছে আমি বলে বুঝাতে পারবো না, যেমন হাত কাটতে সেটা আবার ভিডিও করতেছে, আমি আমি মানা করছি ফোন দিবেন না আমারে এটা বলার কারণে ভিডিও করে পাঠাইছে হাত কাটে, তা আমার খারাপ লাগলো, পরে আমি
আমার কী চাচ্ছিল আপনার কাছে,
উনি উনি চাইতেছে আমি যাতে ওনার চয়েস করি এইরকম আর কি,
চয়েস করে উনি তো বিবাহিত,
আমি বলছি এটা সম্ভব না, আপনি যদি চাঁদ ধরার শখ থাকে মানুষের তাহলে মানুষ রকেট দিয়ে যায় এমনি ধরে ফেলতো, এই দুটোই রাখতো না আলো সবাই পায় না, ওইরকম ভাবে অনেকবার বুঝাইছি, তখন আমার একদিন আমার ফ্রেন্ড ছিল নাহিদ ওবেলা শুনছিল যে ওনার বুঝাইছি যে দেখেন আপনি চাঁদের মতো মনে করেন চাঁদের মতো দূরে আপনি দূরত্বটা এতটা এটা আপনাকে ধরা সম্ভব না, অন্য মনে করেন আরও আগে হইতো বা আপনার এরকম হইতো পসিবল না, এটা বিয়ার আগে হইতো এরকম তাইলে একটা কথা আছে, তো উনি বলতেছে ফ্রেন্ড হিসেবে কথা হবে আমার সাথে এতটুকু বলতেছে, তারপরের থেকে নর্মালি কথা বলি এরকম,
আচ্ছা
তো তখন উনি আমার বলতেছে এরকম হাত পেলে বলতে তখন আমি আমার খাতো হয়ে দেখাইছি, ও বলতেছে আমি ওরা আবার জিজ্ঞাসা করছি এটা কি পসিবল, তো হইলে হইতে পারে তবে এরকম হয়তো অন্য কারণে বা এরকম, পরে উনি বলতেছে আমি বলছি হাত কাটছেন গিল দেখে, পরে উনি বলতেছে এই কারণে আমি মানা ফোন দিতে মানা করছি এই কারণে, আমি তো পুরো ভয় পেয়ে গেছি, মানে আমি তুমি মরে যায় নাম পড়বো আমার আমি যা দেখছি এমন ভয় পেয়ে গেছি, তা এখন ভয় তো আমার কেমন দিন লাগতেছে বুঝতে পারো না, পরে আমি এরকম পাগলামি করে নেই সে এসব করেন না, পরে তো উনি বলতেছে তাহলে তুমি আমার মানা করছো গেলে ফোন দিতে ফোন না দিতে, পরে আমি বলছি এই কারণে, তবে এরপর আমি তারপরে স্ট্রং আমি আমি তারপরে স্ট্রং ছিলাম, আমি বলছি যে হ্যাঁ ফোন দিয়ে না, আমার ভিতরে কিছুটা খারাপ লাগছিল ওনার ওই ভিডিওটা দেখে কিছুটা খারাপ লাগছে, তখন উনি হাত কেটে বলতেছে যে এই দেখো আমার বলতেছে আমার কিছুটা খারাপ লাগছিল, তখন আমি উনি নিতে পারছি না এই জিনিসটা, পরে তোরা তো একটা চাপ দিই না, তারপরেও আমি রেগুলার ওনার বলতেছি আপনি আমার ফোন দিন না, কারণ আমি ওনার সাথে কথা বলতে বলতে আমি জানি একটা সময় ওনার প্রতি আমি কিছুটা ইয়ে যাবো, আমি এটা বুঝতাম সবসময়, তো এই কারণে আমি বলতেছি যে আপনি আমার ফোন দেন না, আর উনি যখন আমার সাথে ফার্স্ট কথা বলছে যখন আমার ওইরকম মেসেজ করতে হবে তখন আমি বলছি যে আমার সাথে এরকম মেসেজ করেন না, কারণ ওইরকম মেসেজ মানে আমি নিতে মানে এটা আমার সাথে মানায় না এক কথা, তারপরে উনি মানা করতেছি ফোন দেওয়ার জন্য ফোন দেওয়ার জন্য, উনি বলতেছে কথা না বললে ওনার ভালো লাগে না এই সেই ভালো লাগে না, তার মাঝে আবার উনি ওষুধ টুষ খেয়ে ফেলে এমনি উনি এগুলো ওষুধ খেত, আমি আবার চাপ দিয়েছিলাম আমি বলছি আমার ফোন দিয়েন না এরকম বা ফোন দিয়ে এরকম কথা বলেন না, এই কারণে বলছে উনি উনি এই জন্যই করছে, তার মাঝে ওনার সাথে একটু সিরিয়াস কথা হয়ে গেছে আমার, সিরিয়াস বলতে আমি বলছি যে আপনি আমার ফোন দিয়েন না আজকের পর থেকে, উনি বলতেছে যে যে আচ্ছা ঠিক আছে ফোন দেবো না, আপনার ফোনে যেটা বলে আর কি ফোন কী জানি বলে তাকে
ফোনে এক ধরনের অনৈতিক সম্পর্ক,
অন্যরকম সম্পর্ক, যেটা বলেছে যে আমার কিরকম মানে ওইরকম ভাবে কথা বলা লাগে, উনি বলতেছে ওইরকম ভাবে কথা বলার জন্য। তখন আমি বলতেছি এটা কীভাবে সম্ভব, আমি আমার তো কোনো এক্সপিরিয়েন্সই নাই এই সম্বন্ধে, বা আমি তো কারো প্রেমে পড়ি নাই, তা আমি শুধু একটা মেয়ের পছন্দ করি উনি জানতো, তা আমি আবার ওনার ফোন না ধরলে।
ওই সময় আপনি একটা মেয়েকে পছন্দ করতেন?
আমি ছোটবেলা থেকে একটা মেয়ের পছন্দ করি, ছোটবেলা থেকে।
ওকে,
একদম ক্লাস আমার মনে হয় 2-3 হবে তখন থেকে।
ওকে,
তো আমার ফ্রেন্ড আর বাবু করে জানতো, তো এই তখন উনি আবার এটা জানিয়ে দিয়েছে। তো আমি যখন ওনার ফোন দিয়ে বা ওনার ফোন দিয়ে না, তখন উনি আমার আবার চেঁচাইতো, তা আমি আবার এটা নিতে পারতাম না, কারণ আমি ওরে ওই মেয়েটাতে প্রপোজ করি নাই, পারিপাশে আমাদের পারিপাশে ওরে পছন্দ করতাম। তো উনি এটা জানি আমার বলতেছে এখন তো এসি ফোন ফোন দেয় ওই মেয়েরা ফোন দেয় এই সেই ক, তুমি এখন আমার ফোন আমার আমার সাথে কথা বলো না। তো ওনার সাথে এরকমভাবে কথা আমি বলতে পারতেছি না, কিন্তু উনি মোটামুটি আগে নিয়ে গেছে কথাটা, প্রায় ওই সময় রাত 2-3 বাজে, এদের মাঝে অন্যরকম কথা বলছে। আমার খুব খারাপ লাগছে ওই কথাটা, আমি নিতে পারতেছি না কথাগুলো ওইরকমভাবে নিতে পারতেছি না, আমার অনেক খারাপ লাগছিলো ওই সময়টা, সেটা মানে আমি কখনো এরকম এরকম ইয়ার সিচুয়েশনের সম্মুখীন হইনি, এই কারণে নিতে পারতেছি না। ওর রাতে আমি ঘুমাইতে পারি নাই, আমার খুব খারাপ লাগছে নিতে পারি নাই। পরে সকাল হয়েছে, আমি ফজর নামাজ পড়তে গেছি, নামাজ টামাজ পড়ে আসছি, তারপরে আমার ওই জিনিসটা মনে পড়তেছে ওই কথাগুলা, না এটা আমি লাইফে কখনোই শুনি নাই, মানে ভাবি নাই শুনবো করতে থেকে, যে কথাগুলো আমি কখনো শুনি না এই কথাগুলো আমার সামনে চলে আসছে, তখন একটু খারাপ লাগছিল। তার মাঝে উনি বলতেছে যে দেখো আমার তোমার সাথে কথা না বলে আমার ভালো লাগে না, এক কথায় আমি ওনার মানা করতেছি, দেন আপনি আমাকে প্রপোজ করছেন, আমি যে বুঝতেছি যে উনি আমার প্রপোজ করছে হয়তো একটা সময় আমি তারপরে আমি বলে যেতে পারি, আমি এটা ভাবতেছি। আমি বলতেছি না থাকে আমার আমার ফোন দিবেন না। তার মাঝে কী হইলো, একদিন সেপ্টেম্বর মাসে, তখন এটা সেপ্টেম্বর এরকম হবে, ওনার মোবাইলটা নাই, উনি ইমুতে আসতেছে না।
বিরতি নিব এই পর্যায়ে, ছোট্ট একটা বিরতি। প্রিয় শ্রোতা, শুনছেন সিক্রেটস, ঢাকা এফএম 90.4 এ প্রচারিত হয় প্রতি রবিবার রাত 11টায়, এবং আরেকটি অনুষ্ঠান আমার জীবন গল্প, যেটি প্রচারিত হয় প্রতি বুধবার রাত 11টায়। ঢাকা এফএম বাংলাদেশের এফএম রেডিও সবচেয়ে বড় নেটওয়ার্ক, এখানে আপনি কান পাতবেন এবং আমাকে শুনতে পাবেন। ওকে, আমরা কথা না বাড়িয়ে ছোট্ট আরেকটা বিরতিতে যাচ্ছি। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. প্রিয় শ্রোতা, আবারও স্বাগত জানাচ্ছি সিক্রেটসে। আপনারা শুনছেন সিক্রেটস, ঢাকা এফএম 90.4 এ প্রচারিত হয় প্রতি রবিবার রাত 11টায়, এবং আরেকটি অনুষ্ঠান আমার জীবন গল্প, যেটি প্রচারিত হয় প্রতি বুধবার রাত 11টায়। ঢাকা এফএম বাংলাদেশের এফএম রেডিও সবচেয়ে বড় নেটওয়ার্ক, এখানে আপনি কান পাতবেন এবং আমাকে শুনতে পাবেন। ওকে, আমরা কথা না বাড়িয়ে আবারও ফিরে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। এনামুল, আমরা যেখানটায় ছিলাম, তারপর
আমি ওনার আমি আইসা কখনো কল দিই নাই। আমি যদি কলেজ থেকে আইসা দাদা অন ওয়াইফাই অন করতাম, তখন দেখতাম সিরিয়ালে অনেকগুলো কল আইসা বসছে বা মেসেজ আইসা বসছে, এমনিতে মাঝে মাঝে লাইন না থাকলেও লাইন দেখায় এরকম, এই কারণে উনি মেসেজ করে তৈরি চলে আসতো। মেসেজগুলো এখনো আছে আমার কাছে, সবগুলো মেসেজ একদম ওই সময় থেকে এই পর্যন্ত যত মেসেজ ছিল ফেব্রুয়ারি পর্যন্ত, এখনো সব রেকর্ডিং শো আমার কাছে এখন ওইগুলো আছে। উনি যে আমার জিজ্ঞাসা করছে অনেক কথা, তো আমি একদিন ওনার রেকর্ড করে পাঠাইছি, আপনি আর আমার ফোন দিবেন না, ওই কথাগুলো আমার কাছে আছে, মেসেজগুলো এখনো আছে, যে আপনি আমার ফোন দিবেন না, এগুলো বইলা পাঠাইছে ওনারে, ফোনে তো বলছি বলছি এবার বলছি, উনি উনি বলেছে এরকম না। পরে হঠাৎ ওনার ফোনে আর উনি আর ফোন দেয় না হঠাৎ, সময়টা আমার তারিখটা মনে হচ্ছে না, সম্ভবত 8 হবে বা 6-7 এরকম কাছাকাছি হবে, এই যে কোনো মাসটা, তা আমি ফোন দেয় না ফোন দেয় না। তাই আমি ভাবলাম যে তাইলে মনে উনি মানছে, বিষয়টা মানছে ওনারা, তখন ওইরকমভাবে ইয়ে করে দিছি যে উনি তো বুঝার বিষয়, কারণ ওনার হাজব্যান্ড আছে স্বামী আছে। তারপর আর কথা হয় না কয়েকদিন, লাইনে আসে না উনি এক কথায়, আর আমিও লাইন কল দিই না, ওনার কোনো কল দিই না। হঠাৎ প্রায় এক সপ্তাহ পরে এই আইডিটা লাইনে আসছে ইমুতে। ইমুতে আসার পরে আমি ভয় পেয়ে গেছি। ইমুতে আসার পরে শুধু সিন হয়েছে আমার এই ইয়াটা, আমার আইডিটা সিন করছে কেউ এরকম বুঝলাম। তখন আমি ভয় পেয়ে আমি বলতেছি হয়তো এই এই কেউ সিন করছে অন্য কেউ। তার মাঝে ওনার বড় ভাই, ওনার ভাবি মানে যে বড় ভাই ছিল আমার, ওনার বড় ভাই, ওনার ভাবির নাম্বারটা আবার আমার কাছে ছিল। আমি বললাম যে ভাবা আছে নেই সেই কথার জিজ্ঞাসা করছি, ওর জিজ্ঞাসা করছি যে কি মোবাইল চালায় না, টাচ মোবাইল কয়েক চালায়, তো মোবাইলটা নিয়ে গেছে এরকম বলতেছে। কে নিয়ে গেছে? ওর হাজব্যান্ড নিয়ে গেছে। তখন আমি এমন ভয় পাইছি মানে বইলে বোঝাতে পারবো না। কোথায় নিয়েছে? উনি আমার বলছে যে নিয়ে গেছে বড় ভাই, ভাইয়ের ওয়াইফ বলতেছে নিয়ে গেছে। তাই আমি বললাম তো সাথে সাথে আমি ব্লক করে দিছি ওই নাম্বারটা, ব্লক করে দিয়েছি, দিয়া আর খুলি না। আমার মনে হয় প্রায় দুই মাস হবে কথা বলি না কোনো, এই কথা না ইমুতে, ইমুতে কোনো কথা না তার ইমুতে। কারণ ওই মোবাইলটা তার বোনের বাড়ির পাশে ছিল, তার বোনের বাড়ির পাশে থাকার কারণে মোবাইলটা নিয়ে তার বোনের বাসাতে দিয়ে আসছে ওই মোবাইলটা। তো তখন উনি আমার একটা নাম্বার থেকে ফোন দিছে, ওনার 707 সেই নাম্বারটা থেকে উনি আমার ফার্স্ট ফোন দিছিল, দুষ্টামি করছিল ফোন দিয়া অপরিচিত নামে। ওই ফোন দিছে, তখন আমি নাম্বারটা চিনে বলছি, নাম্বারটা উনি আমাদের 7-8 ফোন দিয়েছে। তখন আমি হেলো হেলো বলে কাটিয়ে দিছি, আমি ওনার কন্ট্রোলটা শুনছিলাম স্পষ্টভাবে, আমি ইচ্ছা করে বারবার নাম্বারটা কাটিয়ে দিছি, মানে আমি ওনার সাথে কথা বলতে চাই না এই হিসাবে নাম্বারটা কাটিয়ে দিছি। নাম্বারটা কাটার পরে উনি আর আমার 8-9 কল দেওয়ার পরে আর কল দেয় না। আবার কিছুদিন পর, ওনার শাশুড়ির আইডি ইমোডি আসছিল একটা, ওনার শাশুড়ির ইমোডি থেকে আমার নক করছে। তো ওনার শাশুড়ির ইমোডিটার নাম ছিল আয়েশা বেগম না কি জানি ছিল ওনার আইডিটার নাম। তো ইমোডি থেকে আমার নক করছে আর আমি উনি আমার বলতেছে কেমন আছেন এই সেই মেসেজ করছে। তা আমি বলতেছি ভালো, কে আপনি? তখন উনি ওনার বাচ্চার ছবিটা দিছে। তখন আমি বলছি তখন আমি বললাম হ্যাঁ ভালো আছি এই সেই। তখন প্রায় রাত 10:30 বাজে আমার আবার খিদা লাগছে, আমি আবার এক আন্টির বাসায় খেতাম। ওই ওই আন্টির বাসায় আমি বলছি আমি খেতে যাই, এই তো উনি বলছে কেমন আছে এই সেই, আমি বলছি ভালো ভালো এরকম বলার পরে আমি বলছি আমি খাইতে যাই এইটুকুই। তো উনি আবার আমার বলতেছে খাইয়া এসে আমার একটু ফোন দিও এই সেই। আমি বলছি আচ্ছা খাইয়া এসে যদি টাইম পাই তাহলে ফোন দেবো, অসুবিধা নাই। আর আপনি আমার নাম্বার এই নাম্বারটা এখান থেকে ব্লক মেরে ব্লক মারার পাশাপাশি ডিলিট করে দেবেন এটা বলছি। উনি বলছে আচ্ছা ঠিক আছে নাম্বারটা এর অসুবিধা নাই। তা আমি ভাবছি যে উনি পারবো না, আমি বলতেছি দেন আপনি নাম্বারটা সেভ করছেন মনে হয়, আগে প্রথমে সেভের থেকে যাবেন, সেভ নাম্বারটা ডিলিট করবেন, আপনি এই নাম্বারটা ব্লক মারে ডিলিট করে দেবেন। তখন ডিলিট করে দিচ্ছেন, তারপর থেকে তার সাথে আমার কোনো যোগাযোগ নাই। তার মাঝে আমার সামনে পরীক্ষা, এর মাঝে উনি আমার অনেকবার বাড়িতে যেতে বলছে এর আগে অনেকবার, ওই যখন উনি আমার সিরিয়াস বলছিল যাইতে বলছে, ওনার একটা ইচ্ছা ছিল এর এই জন্য বলছিল যে ওনার ওনার একটা তো টিপ গিফট করার লাগে টিপ, তার মাঝে একটা টিপ আমি পরে দেওয়ার জন্য বলছে। আমি বলছি এটা আমার দেওয়া সম্ভব না, আমি আপনার টিপ পরে দিতে পারবো না, আর ওই সময় আমি ঠিক চাইতে পারবো না টিপ পরে দিতে যদি। আর তোমার বলতে চাইছে ঠিক আছে। তার মাঝে উনি ওনার সাথে শেষ যেদিন আমার কথা হয়েছিল যে ওই অন্যরকমভাবে কথা হয়েছিল রাতে 2 পর্যন্ত, উনি বলছে যে কালকে তো শাড়ি পরবো এই সেই। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে শাড়ি পরে ছবি টুবু দিয়ে পারলে পাঠায়। উনি আমার বলছিল যে তোমার কোনো ইচ্ছা আছে এরকম, আমি আপনার আপনার শাড়ি পরা অবস্থায় কেমন দেখতে মানা একটু ছবি উঠে পারে। আমি ওনার বলছি হ্যাঁ উনি সিরিয়াস একদম, এরপর দিন ছবি টুবু দিয়ে পাঠা দিছে, মানে ওই যেদিন অনেক রাত কথা বলছিলাম অন্যরকমভাবে কথা বলছি, এরপর দিন ছবি টুবু পাঠাইছে। পরে ওই ছবিগুলো এখনও আছে আমার মহিলার শাড়ি পরা লাল শাড়ি পরা। তারপরে ওই এই 2 মাসের ভিতরে শেষ। তো তারপর এটা ছিল এটা এই সময়টা ছিল তখন ওই যে ওনার সাথে একটু অন্যরকমভাবে কথা বলছিলাম, তখন আমার ওই সময়টা আমার মানে বারবার মনে ওই দিন এরপরের দিন অনেক মনে পড়তেছিল কি সময় গেল রাত্রে এরকম ভাবতেছিলাম। পরে ক্লাস ক্লাস করছি দুদিন পর আবার ঠিকই গেছে। পরে 2 মাসের ভিতরে তো তার সাথে শুধু 2 বার যোগাযোগ হয়েছে আমার শাশুড়ির মোবাইলটা দিয়ে লাস্টে। তারপর আমার এক্সাম শুরু হয়েছে ডিসেম্বরে, 6 তারিখে তখন আমার এক্সাম শুরু হয়েছে আমার সাবজেক্ট ছিল। তার মাঝে আমার একটা এক্সাম ছিল 20 তারিখে ডিসেম্বরের 20 তারিখে একটা এক্সাম ছিল, আর শেষের এক্সামটা ছিল জানুয়ারির 4 তারিখ। তো আমি কী করছি ওনার সাথে তো কোনো কথাই নাই আমার, আর আমার ওনার কথা একটু খেয়ালও নাই এখন আর, কারণ ওনার ব্লক লিস্টে ভালো হয় শেষ, আমি আমার মতো করে লেখাপড়া করতেছি। তার মাঝে উনি আমার দুদিন নক করছে, আমি ওনার মতো আমার মতো করে কাইতে গেছি। তারপরে আমি যখন 20 তারিখ এক্সাম দিছি, 20 তারিখ এক্সামটা দিয়ে আমি কী করছি থার্ড সেমিস্টার এক্সাম চলে আমার ফাইনাল, আমি এক্সামটা দিয়ে কোনো কথা নাই একদম আমার ফ্রেন্ড আবার ছিল, তো আবার মার্কেট করবে অন্য, ও মার্কেট করবে, রিমন নবীমন ছিল তো মার্কেট করবে, ওর সাথে গেলাম, গিয়া নিউ মার্কেট গেলাম, নিউ মার্কেট থেকে মার্কেট টার্কেট করে তারপর চলে গেলাম বাড়িতে, রওনা দিলাম রাত্রি। তারপর আমি যাওয়ার পরে উনি আবার, ওনার সাথে আমার কোনো যোগাযোগ নেই, তারপর বাড়িতে গেছি, এর আগের দিন হাবিবুল্লাহ বাড়িতে গেছে আমার, ও আবার বাড়িতে গেছে, তো আবার আমার 21 তারিখে আমি আবার মাঝে সময় বাড়িতে গেছি, তো আবার আমার আগে টাকা নিয়ে গেছে বাড়িতে, বাড়িতে আগে টাকা নিয়ে যাওয়ার পরে আমি বাড়িতে গেছি, বাড়ি থেকে ও আবার জোর করে ওদের বাড়িতে নিয়ে এসে আমার বাড়িতে চল, ওরা আমি যাইতে জানি, পরে ও লয়ে গেছে, নিয়ে গেছে সাথে জুয়েল ছিল, ওদের বাড়িতে যা গেছি যখন ওই মাঠে যখন খেলি আমরা, পাশেই তাদের ঘর ওই ভাবির ঘর, তো উনি আবার ওই দিন বাড়িতে ছিল, হাবিবুল্লার সাথে আসতেছিলাম খেলা মাঠ দিয়ে, ওদের বাড়িতে আসছি, উনি আবার কণ্ঠ শুনতে পাচ্ছে, আসার পরে আমি হাবিবুল্লার সাথে সেরেছি, তখন উনি আমার জিজ্ঞাসা করতে জানো কেমন আসো, তখন আমি ল্যাপটপে বসে বসে হাবিবুল্লার ছবি দেখতেছিলাম, গান শুনতেছিলাম, তখন আমার হালকা ঘুমাইছে পড়ছে, তখন উনি আসছে, ওনার মোবাইলে যে আমার চ্যাট ছিল, তখন আমি একটু ভয়ে ছিলাম, তখন দেখলাম তার হাতে মোবাইল, তখন আমি কী করছি বাইরে এসে বসে, বাইরে এসে আমার মোবাইলে এমবি ছিল মনে হয়, তখন আমি দাদা চালু করে ওনার ব্লক লিস্টতে ব্লকটা ছুড়ে আমি বলছি বাইরে আসছে, ও তাদের বাইরে একটা মাথা ছিল, তো মাথার ভিতরে বসে আছিলাম, তখন আমি বলছি যে আপনার মোবাইলটা দেন, আপনার মোবাইলটা দিয়েছি, আমি কী করছি ওনার মোবাইল থেকে, ওনার মোবাইল থেকে চ্যাট ডিলিট করে দিছি এক কথায়, আর আমার ভিতরে একটা ভয় ছিল, কারণ ওনার ভয়েস আছে এখানে, যদি দেখে থাকে তাহলে ঝামেলা হইব, তখন ভাবলাম যে না কোনো ঝামেলা নাই শেষ, যা ডিলিট করে দিয়ে চলে আসছে, তখন উনি আবার আমার দোস্তের সাথে সাথে তুমি আমার নাম্বার ব্লক ইয়া তোমার নাম্বারে কল ঢুকে না গেলে এই সেই ফোন ধরো না এই সেই, আমি বলেছি হয়তো আমার মোবাইলের সমস্যা আমার, এরকম বলছি বুঝে দিস, তখন উনি কী করছে আমার মোবাইল থেকে আবার নিছে, আমার মোবাইলটা নিয়ে উনি নিজে ব্লক ছুড়েছে, উনি থেকে ব্লক ছুড়েছে, ব্লক ছুড়ানোর পরে ওনার সাথে টুকটাক কথা হয়েছে, কথা হওয়ার পরে মানে উনি আমার সামনে থাকা অবস্থায়, এটা আমার বাড়িতে যাওয়া ফাইনাল পরীক্ষা দিয়েছি 4 তারিখে, আমি ভাবছি উনি আমার সাথে আবার আগের মতো একটু কথা বলতেছে, উনি ওনার স্বামী ওই সময় বাড়িতে, তাদের একটা কথা বলে না, যাওয়ার পরে যাওয়ার উনি উনি 4 তারিখের আগে পরে চলে গেছে, আগে চলে গেছে, তো উনি আমার সাথে অন্যরকমভাবে আবার কথা বলতেছে, তখন আমি ভাবলাম কি 4 তারিখে একদম দিতে আসবো ঢাকা, 3 তারিখে আসবো ঢাকা, তো আমি ভাবছি 4 তারিখে একদমটা দিয়া নানুর বাড়িতে চলে যাবো, আমি আর বাড়িতে আসবো না, ভালো লাগে না, তো আমার মাঝে আমার অনেক বড় বন্ধ, আমার একটু অসুস্থ, আমার আম্মু আবার একটু অসুস্থ অনেক দিন ধরে, আজকে 2-3 বছর ধরে আমার মেরুদণ্ডটা একটু ক্ষয় গেছে, এই কারণে উনি একটু হাতের সমস্যা হয়, তো উনি আমার বলতেছে তুই ক্লাস করতে স্কুলে যায়, যে স্কুলে আমি লেখাপড়া করছি স্কুলে ক্লাস করে দেব, আমি বলছি আমি পারুম না এই সেই, তো আমার জোর করতেছে, আমি বলছি আমি পারুম না আমি নানুর বাড়িতে যাবো, তা আমা আবার মানা করতেছে, তো নানুর বাড়িতে যাওয়ার দরকার নাই, তো নানু যারা নতুন অনেকদিন পর বাড়িতে গেছে ওই ঝামেলার কারণে অনেকদিন পর বাড়িতে গেছে, আমি বলছি কী হচ্ছে অসুবিধা নাই, আমা মানা করতেছে, তার মাঝে উনি আবার ফোন দিয়েছে আমার, ফোন দিয়ে বলতেছে যে বাড়ি যাই দিব, ওনার ছেলেরা আবার স্কুলে ভর্তি করেছে কেজি স্কুলে, প্রধান এই কেজি স্কুলে ভর্তি করানোর পর থেকে পুরো মেন গেঁয়ে রয়েছে, ওনার ছেলেরা স্কুলে ভর্তি করেছে, তা আমি এখন কী করবো ওনার সাথে, এগুলো স্কুলে ভর্তি করেছে, তা আমি আর বাড়িতে যাবো না বলছি, আমার আমি বলছি উনি আমার সাথে আগের মতো কথা বলেছে, আমি বাড়িতে যাবো না, ওনার তখন আর ব্লক করি না, তো ওই বাড়িতে যাবো না বলছি, কিন্তু আমার জোর করতেছি, তারপরে 4 তারিখে পরীক্ষা দেওয়া আমি নানু বাড়িতে যাওয়ার চেষ্টা করতেছিলাম, তারপরে আম্মা মানা করলো আব্বা মানা করলো যে বাড়িতে তার আম্মা ক্লাস করতে হবে এসে, পরে বাড়িতে চলে আসছি 4 তারিখে রওনা দিছি, হ্যাঁ রাতে আবার আইসে ওই চিরাঙ্গুর ছিলাম, 5 তারিখে আবার চলে আসছি, তার তো বেরিয়ে গেছে চিরাঙ্গুর ছিলাম, 5 তারিখে বাড়িতে আসছি, হ্যাঁ তারপরে 6 তারিখে আবার ক্লাস করতেছিলাম ওই কেডি স্কুলে, আমরা কেডি স্কুলে ক্লাস করেছিলাম, তখন আমি স্কুলে সবসময় মানে মুড অফ থাকতাম আর আমি কথা বলতাম না চুপ থাকতাম, তো এটা ওনার কাছে ভালো লাগতো না, তো উনি আমার নক করে কইতেছে ফোন দিয়ে কইতেছে যে আনামুল তুমি চুপ থাক গেলে এই সেই, মানে আমার কিন্তু ভালো লাগে না এইসব, উনি আমার বলতেছে সবসময় আমি মন খারাপ করে থাকতাম, মানে আমি চুপ থাকতাম এক কথায়, ওনার দিকে এত একটা গুরুত্ব দিতাম না, তখন আমার বলতো এইসব ক্লাস যা ফোনে বলতো সরাসরি ফোন দিয়ে বললে এই তুমি ক্লাস চুপ থাকো গেলে এই সেই কেমন গুমরামুখী থাকো, আমি বলছি আপনার কি অসুবিধা নাকি এরকম বললাম, বলতো হ্যাঁ এখন স্কুল থেকে যাবো গা এই সেই, আমার বলতো আমি আপনি যাবেন গা কিল্লি গা, আমি আমি আপনার জায়গায় আপনি থাকবেন, পরে আর একটা কথা বলি না এই এই বিষয় নিয়ে, তখন রেগুলার আমার এরকম হইতো, তো তার মাঝে আবার স্কুলে যাওয়ার সময় তখন তো শীতকাল একদম তখন শীতকাল ছিল, তার মাঝে উনি আমার ফোন দিতেছে আপনার সকালে ফোন দিত, আবার সময় স্কুলে যাওয়ার সময় আমি আবার একটু ঘুম থেকে লেট করে উঠতাম, খাওয়া দাওয়া করে স্কুলে যেতে বেরোইতো, তো উনি আমার ফোন দিত অনেক, ফোন দিয়ে উঠাইতো ফোন দিয়ে কইতো যে তাদের স্কুলে এসে, ওই যাইতাম আমার টাইমে আমি যাইতাম, আবার একসাথে যাইতাম স্কুলে একসাথে যাওয়া আসা একটু, একদিন হঠাৎ হ্যাঁ ওনার সাথে এমনি রেগুলার যাওয়া আসা হতো, তেমন কোনো বিষয় আমাদের ভিতরে মানে ওনার আগের মতো কথা স্টার্ট, কিন্তু আমার ভিতরে তেমন কোনো কিছু আসে না, হঠাৎ আপনার এমনি একবার খারাপ লাগছিল যখন উনি হাত খাইটা ফেলছিল, ওই যে ফার্স্ট ফোন একটু খারাপ লাগছিল আমার ভিতরে, কেমন ধরনের লাগছিল আমার এটা মানে বুঝাতে পারবো না। তারপর শেষ আমি আমার আপনার অনুষ্ঠান শুরু ওনার আবার আমি আবার একটা অনুষ্ঠান ছিল আপনার গরিবপুরে, আমার এক নানা হয় নানার ছেলে মুসলমানই, তো ওখানে আসবো এটা আমরা জানুয়ারি মাসে আপনার এখানে আসবো। তো আমি বলছি যে তো আমি বলছি যে আমি তো কয়েকদিন স্কুলে আসবো না, কই যাবা পরে বলতে জানে। তো এর আগে ওনার সাথে তো আমি অনুষ্ঠানে যাওয়ানোর আগে মানে আমরা তো অনুষ্ঠানের আগেই যাইতে গেছি আমার, কারণ ওখানে আমার কাজ টাজ করতে হইব, অনুষ্ঠান তো অনেক বড় অনুষ্ঠান, তো চলে যেতে হয়েছে। তার মাঝে উনি এই বিষয়ে একটু রাগ করে চলে গেছে দেখে। আবার তার আগের দিন ওনার সাথে বাজারে গেছিলাম, ওনার সাথে বাজারে গেছিলাম আমার জন্য আমার জন্য জুতা আনার জন্য, আমার আমার জন্য জুতা জুতা আনছি, আনার পরে আমার দিয়ে জুতা আনি না, আমি আবার বিকেলে চলে গেছি। তারপরে দিন এই জুতা আবার আমুর পা লাগে না, তা আমি বলছি যে এইগুলো উনি চয়েস করছে এই সেই, তারপরে চলে গেছি। তারপর আপনার গরিবপুর চলে গেছি, আমার আবার শরীর অসুস্থ ছিল অনেক, আমার খুব সর্দি ছিল, ঠান্ডা সর্দি ছিল। তো আমি ভাবতেছি যে কালকে তো কাজ টাজ করতে হবো, এখন আর পারুম না, এখন তো ওষুধ খেয়ে দিব। তো আমি আবার যাইতে ওষুধ টষুধ নিয়ে গেছি, তো ওষুধ তো আবার একটু পাওয়ারই ওষুধ ছিল, ঘুমের ওষুধের মতন কাজ করতো। আমি যখন ওটা খাইছি আমার শরীর একদম দুর্বল হয়ে গেছে, তো আমি এখন ঘুমামো। তো তার মাঝে উনি আমার ফোন দিতেছে, উনি আমার ফোন দিতেছে কথা বলবো কথা বলবো। আমি ওনারা বুঝাইতেছি যে দেখেন আমি ঘুমামো প্লিজ, এটা আমার সম্ভব না, আমি কথা বলতে পারবো না, আমার শরীর একদম একদম দুর্বল হয়ে আসতেছে না, উনি কথা বলবো কথা বলবো কথা বলবো। আমি পাশে বলতে তারপরে আমি বলছি শুয়ে শুয়ে কথা বলেন, আমি কথা বলতে পারবো না, কারণ আমার শরীর খারাপ লাগতেছে, উনি বলতেছে কথা বলবো। তার আগে একবার ওনার থেকে আমি একটা ব্লুটুথ দিয়েছিলাম, ব্লুটুথটা দিয়েছিলাম খেলার মাঠে, উনি একদিন দেখি ব্লুটুথ কান দিয়ে কথা বলতেছে। তো আমি একদিন দুষ্টামি করে বলতেছি, উনি আবার কইতেছে আমি আবার একদিন ফোন ধরি নাই, তো উনি বলতেছে যে ফোন ধরো নাকি লেখা, তো আমি তো ফোন ফোন তো ধরি আর আমরা ফোন না ধরলে দিচ্ছে কত কথা বলার জন্য তো কত মানুষ আছে। তো উনি কি করছে ব্লুটুথটা ওনার বাড়ি থেকে আইনে আমার দিয়ে গেছে, যাও আর কারোর সাথে কথা বলুন নিয়েছি। তো আমি ব্লুটুথ নিয়ে আবার ওই এখানে বেড়াতে গেছি, তো আমার মামা আবার দেখছে, তো আমি কানে দিয়ে ঘুমাইতে দিচ্ছে আর উনি ফোন দিয়েছে আমার। তো আমি বলছি দেখ আমি কথা বলতে পারবো না, আমি ওষুধ না, আমি ওষুধ খেয়েছিলাম এখন আমার শরীর খারাপ, কথা বলবো কথা বলবো মানে আমি মানা করছি, এখনও মেসেজগুলো আছে। উনি কি করছে হাত কেটে গেছে রাগা মাথায়, করতেছে তুমি যদি কথা না বলো এখন হাত কেটে ফেলবো। তারপরে দেখা না পাগলামি করেন না, আমি ঘুমাবো, আমার অনেক ঘুমাইতেছে, তখন 10টা বাজে। তো সাথে আমি বলছি আবার কথা বলার সিচুয়েশন নাই, সাথে মামা আছে দুজন শুয়ে রয়েছে একসাথে, মেসেজ করে বলতেছি মেসেজগুলো এখনও আছে। উনি বলছে না, পরে উনি কেউ সিরিয়াস হাত কেটে ফেলছে, উনি হাত কেটে ফেলছে। তবে উনি হাত কাটলেই আবার এত একটা কেউ দেখতো না, আর উনি হাত কাটার পরে মিন্দি দিতে হাতে আবার ওনার হাত ঢাকা রাখতো হাত, পরে হাত কেটে ছবি উঠে পাঠাইছে, আমি তো পুরো অবাক হয়ে গেছি আর কি হাত কেটে ফেলছে। তাছাড়া ওই সময়টা অন্যরকম ছিল একটু, উনি মানে এতটাই বুঝাইতেছে মনে হইতেছে আমি ওনার স্বামী, এরকম এরকমভাবে কথা বলতেছে, মানে আমি ওর সাথে কথা বলতেই এক কথা। তা আমি আবার এত একটু গুরুত্ব দিই না, হাত কেটে ফেলছে সিরিয়াস। পরে আমি একটু উঠছি, একটা বৈশাখ বলতেছি কী আপনার, আমি সত্যি একটু অসুস্থ, এই জন্য আমি অসুস্থ গেছি, কালকে কাজটা করতে হবো অনুষ্ঠান কাজটা করতে হবো, তার কারণে কথা বলতে সাথে মামা আছে এই জন্য। পরে বুঝ মানে না, তখন কী করার করার, আমি ফোন কাটিয়ে ডাটা অফ করে দিয়েছি, তার মাঝে আবার মোবাইলের চার্জ শেষ, অফ করে দিয়েছি শেষ। তারপরের দিন ফোন দেওয়া, তখন আমার খারাপ লাগছে রাখছে হাত কাটা ছবিটা দেখে সারা দিন ভাবতেছিলাম আমি, কারণ আবার অনেক দিন পর হাত কেটে বলছে, আমি কি মানুষটা সত্যি নাকি আমার ভালোবাসা, এরকম বুঝতেছিলাম আসলে কি সত্যি।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট একটা বিরতি নেব, বিরতির পর আবারও ফিরে আসবো সিক্রেটস নিয়ে। আর এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করতে চান তারা আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বার হচ্ছে 09611904904। সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট।
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my state of reality. Sunday and Wednesday with me RJ Kipriya only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment.
স্বাগত জানাচ্ছি আরো একবার প্রিয় শ্রোতা, শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। আমি আর জি কি প্রিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আজকে এখানে কনফেস করছি এনামুল। আমরা কথা না বাড়িয়ে এনামুলের কাছে ফিরবো আর আমাদের এই পুরো অনুষ্ঠানটি আপনারা বৈধভাবে যেখান থেকে পেতে পারেন আমাদের ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেল থেকে। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। এছাড়া আরেকটি ওয়েবসাইট যেটা আমাদের কন্টেন্ট নিয়ে ওখানে আপলোড করে fusionbd.com, তাদের বিরুদ্ধে আমরা আইনানুক ব্যবস্থা গ্রহণ করব বলে তাদেরকে আমরা সতর্ক করার জন্য বারবার আজকের অনুষ্ঠানে বলছি। যদি আমাদের কন্টেন্ট তারা এর পরেও আপলোড করে তাহলে আমরা বাধ্য হব তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে। সো প্লিজ ডোন্ট ডু দিস। ওকে, আমরা যেখানটায় ছিলাম এনামুল, তারপর
তখন আমার মানে তার বুঝি একটু ভালো লাগে লাগিয়ে আছে। তার মাঝে স্কুলে যাইতাম যখন, তখন আমি যখন চুপ থাকতাম বা গুমরা বুঝে থাকতাম তখন সে আমার ফোন দেখতে এমনি থাকবো না, আমার ভালো লাগে না এই সে উড়ি যখন বলতো তখন আমার কাছে কেমন জানি লাগতো ওই সময়টা। তাছাড়া উনি আমার চোখের সামনাসামনি ছিল তখন, যে সময়টা বাড়িতে ছিলাম চোখের সামনাসামনি থাকতো। আবার খেলা মাঠে গেলে একটা কি ওনার খেলা মাঠে গেলে খেলা শেষ উনি ওনার মোবাইলে সমস্যা হয়েছে, আগে খেলার আগে বলতো এমন আমার মোবাইলে হয়েছে হয়েছে একটু ঠিক করে দিয়ে যাও। তো এই ওনার মোবাইল ঠিক করে দিক করতে প্রায় আসা না জানি যাই তো মাঝে ওখানে রেগুলার থাকতাম। তারপরে কথা এই বাড়িতে আসার পর এই কথা বলার পরে আমার কেমন জানি তার প্রতি একটা মানে ভালো লাগা কাজ করলো এই ফার্স্ট। তার প্রতি আমার একটা দুর্বলতা এসে বসছে, দুর্বলতা এসে বসছে বলতে মানে দুর্বলতা এমন না যে আমি তার মানে পছন্দ করে বিয়ে করলাম এরকম না, হ্যাঁ তার ইয়াটা ভালো লাগছে আমার কাছে এরকম কিছু একটা লাগছে যে আসলে মানুষ আমার সত্যি অনেক ভালোবাসে এটা মনে হইতেছে তখন। তারপরে তারপরের দিন কাজ টাজ করার পরে আর পরের দিন রাত্রে আমি আর ওষুধ খাই না, কারণ আমি জানি আবার হাত কেটে হয়ে যাবো এই হাতের কাটার উপরে আবার হাত কেটে লেগে, কারণ এটা ওনার এটা মনে হয় জন্মগত অভ্যাস মনে হয় আমার মনে হয়। তারপরে হাত কেটা লাগবে ভয়ে আমি কি করছি আর শুই না, পরে কথা বলতেছিলাম প্রায় অনেকক্ষণ কথা বলছি। তারপরের দিন কথা বলার পরে আমি কি আমি এমনি জিজ্ঞাসা করতাম যে আপনি সত্যি এরম নাকি, তখন তিনি বলতেছি তখন আমি অনুষ্ঠান টনুষ্ঠান শেষ তখন বাড়িতে চলে আসছি। তারপরে ওনার এক পর্যায়ে উনি আমার সাথে একদিন দুষ্টুমি করে বলতেছে এসি, তো আমি কিন্তু ওনার প্রতি এখনো সিরিয়াস না। তখন আমি একদিন ভাবলাম উনি আমার সাথে একদিন দুষ্টুমি করে বলতেছে, উনি আবার ওনাদের বাড়িতে গেছিল এক সপ্তাহের জন্য যে ওনার ভাইয়ের ছেলের মেজবানি, তো উনি আমার বলতেছে এমন তুমি আমার ফোন দিও না। তা আমি বলছি আমি কি আপনার ফোন দিই, আমি মনে মনে বলতেছি আর কি আমি তো ওনার ফোন দিই না, তখন ফোন দিই না তো আমি এক সপ্তাহ ফোন দিই না। তারপরে এক সপ্তাহ পরে উনি আবার ফোন দিতেছে এসি। একদিন হঠাৎ তার মাঝে একদিন হঠাৎ তিনি আমার মানে ওনার বড় ভাইয়ের ভাবির সাথে আমি অনেক কথা বলছি, উনি ভাবছি ওনার বিষয়ে কোনো কথা বলছি, তো উনি আমার জিজ্ঞেস চাপ দিয়ে জিজ্ঞেস আমার কী বলছে কী বলছে কী বলছে, আমি বলছি তেমন কোনো কথা বলি নাই এমনি। তো উনি আমার বলতেছে তুমি বলবা কি না, আমি বলছি না, তখন উনি আমার বলতেছে ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। তো ওনার সাথে আমার রেগুলার কথা হইতো তখন একদম রাত্রে রেগুলার আমার ইমুতে কল দিত, তো আমি বল তখন আমি বলছি দূর ওনার সাথে আমার প্রেমে হয় না ব্রেকআপ হবে কি। তো আমি এসে গোসল টোসল করি না আবার ওনার বাড়িতে খেলতে যাবো, তো দেখি উনি আমার সাথে রাগ কথা বলে না আগের মতো একটু একটা নাই। তো আমি বলছি ঠিক আছে। তো রাত্রে আমার কাছে একটু খারাপ লাগতেছিল তার ইয়াটা, খারাপ লাগতেছিল বলতে আমি ওনার ফোন দিছি আরই উনি ফোন ধরে না ফোন ধরে না, তো হঠাৎ ফোন দিয়েছে আমি বলছি আচ্ছা সরি যাক আপনি কি শুনতে চাইছেন বলতে, তো বলতেছি বলে বলি না বলুন, তারপর বলতেছে থাক আমি বলতেছি তেমন কিছু আপনাদের বিষয়ে আমাদের বিষয়ে কোনো কথা হয় নাই এরকম, বলতেছে থাক বলতে হইব না সে তোমার সাথে আমার কোনো কথা নাই এই সেই, আমি বলতেছি সরি। তোরে উনি বলতেছে দেখো আমার বলতেছে, আমি বলছি এমনি কথা বলি অসুবিধা কিছু, তো উনি বলতেছে দেখা না বলো আমার একটা স্বামী আছে ওনার একটা বাচ্চা আছে স্বামী আছে, হুম এতদিন উনি এসে বুঝছে জিনিসটা ওনার বাচ্চা আছে স্বামী আছে, তার আগে তার আগে আমি কিন্তু এত একটা ইয়ে করি না। তখন আমি বললাম যে অসুবিধা নেই, তখন আমি মনে মনে ভাবলাম তার মানে এতদিন উনি বুঝতে পারছে বিষয়টা, তখন আমার কিন্তু একটু ইমোশন মানে ইমোশনালি খারাপ লাগলো। তারপর উনি আমার সাথে একটু মানে রাত দ্বীপের মতো কথা বলছে যেটা আমার খারাপ লাগছে মানে কেমন জানি কষ্ট দিয়ে কথা বলছে আমার, তো আমি বলতেছি উনি তো তাহলে মানে কি উনি আমার সাথে দুষ্টুমি আসছে, তখন আমি ভাবলাম যে রাখ অসুবিধা নেই, তো উনি বলছে আর ফোন দিও না আমারে শেষ। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। এক ঘন্টা পরে উনি আবার আমার ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে দেখো আমার না বল তোমার সাথে কথা আছে এসে পরে কথা বলতেছে। তারপর থেকে ওনার সাথে আমার একদম সিরিয়াস মাইন্ডে কথা হইতো, মানে আমি যখন বাড়িতে আসছি তার সাথে ওই রকমভাবে কথা হইতো, ওই যে একবার বলছিলাম দুই মাস আগে ঠিক রাতে ঘুমানোর আগে ওই রকমভাবে কথা হইতো, ওই রকম আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে তখন কথা বলতে বলতে চোখের সামনে থাকতে ওইরকমভাবে কথা হতো ওই মুহূর্তে। তো তখন তত একটা ইয়ে করি নি, তখন আমি রাত্রে ভাবলাম আসলে উনি আমার সাথে দুষ্টামি করছে নেই, তার আমার মেজাজ খুব খারাপ ছিল, আমি বললাম যে ওনারে আমি বুঝামো আসলে ইমোশন কি মানুষের সাথে দুষ্টামি করা কি করে এইটা কি। তখন উনি পরে কয়েকদিন পরে ওনার বাড়ি যাবে ওনার ভাই কুমিল্লা যাবে নাকি ঢাকা যাবে বলছিল আমারে, তো উনি আমার সাথে মিথ্যা কথা বলছে, আমি বলছি মিথ্যা কথা বলতে পারেন না ভালোভাবে গুছিয়ে বলতে পারেন না মিথ্যা কথা। তারপর সাথে সাথে তারপরে পরে আমি ওর সাথে গেছি ওনাদের বাড়ি পর্যন্ত, ওনাদের বাড়ি ছিল আপনার এই বললাম তো তখন ওনার আমি কুরবানি নামাইছিলাম, এই ফার্স্ট আমি ওনার প্রপোজ করছি। তাও আমি নিয়োগ করছিলাম যে ওনার প্রপোজ করে বুঝাবো যে আসলে ইমোশনাল ইমোশন কি। আমি রাত দিনের বেলা বাড়িছি, আমি আবার সার থেকে আমার সার থেকে 500 টাকা নিয়েছি, সাহস সার ছিল ওনার কাছ থেকে 500 টাকা নিয়েছি, 300 টাকা চাইছিলাম, বলছিলাম স্যার আমার বিকাশ, আমি সার থেকে মিথ্যা কথা বলছিলাম, মিথ্যা কথা বলে টাকাটা নিয়ে আসছি। এই দিন ফার্স্ট আমি ওনার প্রপোজ করছি, তার হাত ধরছি ফার্স্ট, আমি বলছি যে আপনার হাত ধরতে পারি, বলছে আচ্ছা ঠিক আছে, বাসায় বাস একসাথে বসছি, বলছি যে আপনার হাত ধরতে পারি, বলে আচ্ছা ঠিক আছে, তোমার হাত ধরছি, দেখলাম ওনার হাতে একটা কিস করছি আমি ফার্স্ট, এই ফার্স্ট তার হাতে একটা কিস করছি, কিস করে বলতেছি মানে প্রপোজ করছি, আমি প্রপোজ করছি, ওনার জানি না ওনার কি হয়েছে, তারপরে দুইটা কিস করছি, দুইটা কিস করার পরে আমি তারপর প্রপোজ করছি, প্রপোজ করা পর্যন্ত তাদের বাড়ি এসে বসে, প্রপোজ করে আমি চলে আসছি ওখান থেকে, তার সাথে তার একটা সিম ছিল 707, যেটা দিয়ে সে আমার মাঝে মাঝে সাথে কথা হইতো, তখন সে বলতেছে না ধরো এই সিমটা নিয়ে যাও, এই সিমটা দেখলে আমার কাছে এটাই ছেড়ে দেবো তারা, আমার আব্বু আমি বলতেছি রাখবো কি লিখে, আমি সিম আমার থেকে না এই সিমটা কেউ রেখে দিতে পারে, ভাবি আসছে ভাবি রেখে দিব, তারপরে সিমটা রেখে আমার কাছে দিয়ে দিল। আমি কি করছি বাড়িতে আইসি, তা আমি ভাবলাম যে শেষ সব শেষ, উনি আমি বলছি ধর উনি যদি এই প্রপোজে রাজি হইতে পারে না হইতে পারে, আমার ভিতরে এতটা গুরুত্ব নেই, আমি এতটা খেয়াল রাখছি না, তখন আমি বিকালে গোসল গোসল খেলতে গেছি, তো উনি আবার বলছে যেন আমার ফোন দিও না, ওনার বাবা ওনার আমরে উনি অনেক ভাগায়, তো এই কারণে ফোন দিতে মানা করছে, ফোন দিতে মানা করছে, কিন্তু আমি উনি যখন গিয়ে আসে আসছে ওনার বাড়িতে, তো আমি ওনারা আমার বলছে যে ফোন না দিতে, আমি বলছি ঠিক আছে আমি আপনার ফোনে দেবো না দেন, তো উনি গিয়ে উনি ফোন দিয়েছে আমার, বলতেছে আমি এসে পুজছি এই সেই এই সেই বুঝাইতেছে, ওনার আম্মু ওনার আম্মুর মোবাইল থেকে ওনার আম্মুর মোবাইল নাম্বারটা এখন আমার কাছে আসছে, তারপরে ফোন দিয়ে বলতেছে এই, পরে উনি আমারে শুধু এদুরই বলছে, আমি ভাবছি থাক আর ফোন দিব না, ওনার মারে অনেক ভয় পায়, উনি কী করছে মানে ফোন দিতে মনে হয় এই বিকালটায় আমি খেলার টাইম দেয় 3-4 বার ফোন দিয়েছি, তখন আমি বললাম যে কী হয়েছে ওনার হঠাৎ, উনি তো ওনার বাড়িতে গেলে ফোন দেয় না, তখন ওনার বাড়িতে গেলে ফোন দেয় না, এই ভাইবা আমি রাত্রে ঘুমাইতে গেছি, হঠাৎ রাত্রে ফোন দিয়েছে আমার প্রায় তখন 10:30 বাজে, ফোন দিয়েছে আমি ঘুমের ভিতরে ফোন ধরতেছি না, অনেকগুলো ফোন দেওয়ার পরে ওনার ধরছি, আওয়াজ আসতেছে হঠাৎ মানে ফোন ধরা না ধরা এরকম আর কি, আমার ঘুমে তো ফোন ধরছি, পরে বলতেছি কি আনো তুমি ঘুমাই গেছো, আমি হ্যাঁ কথা বাইরে যাও এসে কথা বললো আমার সাথে, তো আমি জানি যে ওনার আম্মুর উনি অনেক ভয় পায় আমার সাথে কথা বলবো না সিরিয়াসলি, বলতে ডাটা অন করো তোমার কল দিতেছি, আমি বলছি না আমি ঘুমাবো আমার ঘুম আসতেছে অনেক, কারণ আমি কিন্তু সিরিয়াস ছিলাম না তখনও দুষ্টু হয়ে গেছে, আমি গল্প ওনার উনি তো বুঝতেছি না, তখন কী করবা কী করলো আমার মানে ঘুম থেকে উড়ে ছাড়লো, উড়ে ছাড়লো, তারপর আমি কী করলাম উঠতে চাই না উঠতে চাই না, অনেকক্ষণ পরে উঠছি, উঠার পরে বাইরে গিয়ে আমাদের আমাদের পাশে গাঠলাম বাড়ির পাশে গাঠলা যায় বসছি, তখন বসে কথা বলতেছি, তখন উনি আমার বলতেছে দেখো এরকম তুমি কি আমার সাথে দুষ্টামি করছো, আমার বলতেছে আমি ওনার প্রপোজ করছিলাম, যে আমি বলছি কী দুষ্টামি কোথায় দুষ্টামি করলাম, কই যে প্রপোজ করছে এসে, আমি না আমি তো আপনার প্রপোজ করলাম, পরে উনি আমার বলতেছে দেখো আমি আজকে সারাদিন খাইতে পারি না ঘুমাইতে পারি নাই, এক কথায় মানে উনি কিছু করতে পারে না এই প্রপোজের পরে, কারণ আমি আমার বিয়ের জগতে 7 বছরে আমার এমন হয় নাই,
বিয়ের বয়স 7 বছর,
হ্যাঁ তার কখনো এমন লাগে নাই, আমি যখন প্রপোজ করছি তখন আমি তো বলতেছি তো এখন কী হয়েছে এখন ঘুমান, আমার ঘুমাইতেছে আমার কিন্তু চোখে অনেক ঘুম, উনি আমার ডাক বাইরে উঠে নিয়ে আসছে, আমি ঘরে বাপ মামা আছে এই জন্য বাইরে আসছে, বড় বসে কথা বলতেছি, তো ওনার সাথে উনি কথা বলতেছে, উনি এই দিনের কাহিনীটা আমার কাছে আরও বেশি মানে আমার মনটা আরও আলাদা দিছে, উনি আমার বলতেছে দেখো আমি ঘুমাইতে পারতেছি ঘুমাইতে মানে আমার ঘুমে আসতেছে না আজকে সারা রাত, তো উনি ওই দিন আমার সাথে রাত 2টা পর্যন্ত কথা বলছে, 2-4টা পর্যন্ত, আর আবারও আমার তো ঘুম চোখে আমার জোর করে চোখ মুখ দিয়ে মানে ফোনের ভিতরেই এই করবো হাত কেটে লাগবো এই করে লাগবো এই করে লাগবো মুখ দিতাম কথা বলবো, তো ওনার এটা তার আমার কাছে আমার আমি দুর্বল হয়ে যেতাম তার হাত কেটে কথা বললাম আমার খারাপ লাগবে, তখন আমি তার কথাটা শুনতাম এরকম
মানে এটা আপনাকে বারবার ব্ল্যাকমেল করতো
এরকমই ছিল, তখন উনি আমার বলতেছে দেহ সত্যি এনামল আমি কিন্তু পাগল হয়ে গেছি আজকে সারাদিন, আমার আমি যে কাজের জন্য আসছি এটা করতে পারি না, এই সেই ভাইয়ের সাথে কোথায় জানি গেছে কী কাজের জন্য কয়ে আমার খুব খারাপ লাগতেছিল, আমি খাইতে পারি নাই ভালো করে, তাছাড়া আমার ঘুমাইতেছে না তোমার এই কাহিনী, আমি কী সে আমার ঘুমান, পরে আমার ছাড়তেছে না, উনি একা একা একটা রুমে কথা বলতেছিল, আমি বলছি আমরা বাবু পাই পুরো বলতেছে ঘুমাইতেছ, তার মধ্যে স্কুলে মোটামুটি স্যাররা কিছুটা সন্দেহ পাবো নিয়ে গেছে, কারণ উনি উনি আসে পড়তো স্কুলে মাঝে মাঝে
স্কুলে চলে আসতো,
উনি স্কুলে আসতে রেগুলার ওরা বাচ্চারা নিয়ে, কিন্তু উনি আমার ক্লাসে মাঝে মাঝে চলে আসতো এই কারণে স্যাররা মোটামুটি সন্দেহ করতো, কথা কথা বলে আমি বলছি আচ্ছা ঠিক আছে ঘুমান, ঘুমানো পরে উনি কিন্তু 1 সপ্তাহের জন্য বেড়াইতে গেছে, উনি বলছে আমি 1 থেকে 1.5 সপ্তাহ থাকি, তো আমি বলছি আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই, কিন্তু উনি আবার ফোনও দিবে না বলছে, কিন্তু ফোন দিয়ে লাইছে মানে উনি একদম ইয়ে গেছে। তারপর আমার আর পরের দিন ফোন দিতেছে আবার, তো আমি বলতেছি আমি আর ফোন দিতেছে, তারপরে আমি ঘুমাইছি রাত্রে সকালে উঠছি ফোন দিচ্ছে কথা বলতেছে যে উনি কি কি জন্য আসছে। পরে রাত্রে আমার বলতেছে আমি চলে আসবো বাড়িতে, আমার ভালো লাগতেছে না এক কথায়, উনি চলে আসবো বাড়িতে কি লেগে ভালো লাগতেছে না, আমার হ্যাঁ ভালো লাগতেছে না, তোমার দেখতে ইচ্ছে করতেছে এই সেই। আমি কই না বেড়াইতে গেছেন এক সপ্তাহের জন্য যা থাকেন, আমি আবার এদিকে স্কুল করতেছি ক্লাস করাইতেছি, এক সপ্তাহের জন্য বেড়াইতে গেছেন থাকেন অসুবিধা নাই, কেন আমার ভালো লাগতেছে না আমি পারুম না এসে, তখন চলে আসছে উনি। ওই উনি আবার যাওয়ার সময় একটা সিম দিছিল আমার কাছে, যত ঝামেলা এই সিমটা, ওনার সিমটা দিছিল 707, ওই সিমটা আমি বাড়িতে না আমার পকেটে রাখছি, সিমটা কোথায় জানি বইরে গেছে, আমি খেলার মাঠের এদিকে আশেপাশে হয়তো বইরে গেছে, আমার খেলা দিচ্ছে না কোথায় পড়ছে আমি বলতে পারতেছি না। তখন আমি বাড়িতে এসে সিমটা পাই না, তখন উনি আমার বাড়িতে আসছে, তো ওনার নাম্বার তো সবাই কল দিত, ওনার একটা নাম্বার দিয়ে 666 আছে, ওটাতে সবাই কল দিত, তখন উনি বিরক্ত বোধ করতো, তখন উনি ওই সিমটা শুধু আমার লেগে চালু করছে। শেষমেশ তার সাথে আমার রিলেশন হয়ে গেছে, রিলেশন হওয়ার পরে আপনার যখন এক পর্যায়ে রিলেশনটা চলতেছিল, তখন আমরা মানে চলে যেতাম এরকম কোন একটা পর্যায়ে, মানে আমার ভালো লাগতেছিল না, উনি স্বামীর সংসারে আছে ওটা আমার কাছে খারাপ লাগতো,
মানে পর্যায়েটা এমন হয়ে গেছে যে
আমি সিরিয়াস,
আপনি সিরিয়াস হয়ে গেছেন।
আমি ভাবলাম যে পৃথিবীতে এরকম অনেক ইতিহাস আছে, আমি তো সিম্পল আর অনেক ইতিহাস আছে প্রেমের ক্ষেত্রে, আমি সিম্পল একটা ইতিহাস গড়াইলে কিছু হইব না আমার মনে হইতে, এটা মনে হইলো। তার আগে অনেক কিছু হয়ে গেছে, অনেক কথা যেটা বাকি রেখে গেছি আমরা, তার আগে ওই সিমটা নিয়ে সিমটা দিয়ে দিয়েছিলাম তারে, তার সিমের বদলে আমি একটা তারা সিম দিয়েছিলাম, এই জিনিসটা সবচেয়ে বড় ইয়া ছিল ফ্যাক্ট।
প্রিয় শ্রোতা, বিরতি নিয়ে বইয়ের পর্যায়ে আরো একটি, আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ, আমি আর জিকে প্রিয় আপনার সঙ্গে রয়েছি, এবং আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম এখনো বলছি একটি ওয়েবসাইট, আমি ওয়েবসাইটের নামটা স্পষ্ট করেই বলছি fusionbd.com, আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে আপনারা ঢাকা এফএম এর কোনো কন্টেন্ট সেখানে আমাদের অনুমতি ছাড়া আপলোড করবেন না, বিধায় আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে বাধ্য হব। সো আপনাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে যাতে করে আপনারা এতদিন যা করেছেন সেটা নিয়েও আমরা অবজার্ভ করছি, আজকের পর থেকে দয়া করে সেখানে কোনো কন্টেন্ট আপলোড করবেন না। ওকে, আপনাদেরকে আমরা বারবার রিকোয়েস্ট করছি, এরপর আমরা আইনানুক ব্যবস্থা নিতে বাধ্য হব। ঠিক আছে, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি আজকের এই সিক্রেটস,
সিক্রেটস সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Sunday and Wednesday with me RJ Kibria only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment.
প্রিয় শ্রোতা, আবারও স্বাগত জানাচ্ছি সিক্রেটসে, আপনারা শুনছেন সিক্রেটসের আজকে 44তম পর্ব, আমাদের সঙ্গে রয়েছেন এনামুল, আমরা কথা না বাড়িয়ে এনামুলের কাছে আবারও ফিরছি।
সিমের বদলে সিম মানে
যে আইডিটাতে কথাগুলো ভাইরাল হয়েছে ওই সিমটা নাকি আমার, স্ক্রিনশট দিয়ে ওইটা একটা আইডি খোলা হয়েছিল।
আচ্ছা আচ্ছা,
তাহলে সিরিয়াস কথাবার্তা চলতেছে, কথাবার্তা চলতেছে, তখন হঠাৎ এই দিক কয়েকদিন ভিতরে চলে যাবো এই সেই প্ল্যান একদম, উনি বলতেছে চলে যাবো, তো ওনার ওনার প্ল্যান রয়েছে অন্যরকম, উনি বলতেছে তুমি ঢাকা যাও গা, সিরিয়াস একদম সিরিয়াস মেন্টে উনি ঢাকা যাও গা তুমি, এর মধ্যে আমরা অনেকবার আমি ওনার সাথে বাজারে গেছিলাম, দেখেছিলাম এটা জানাজানি হয়ে গেছে এই জিনিসটা, ওনার সাথে গেছিলাম বাজারে, গেছি আমার এক ভাবি বলতেছে না মূল তোমার নাম ধরে এই শুনছি, তখন আমি ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে আমি কি করছি মানে সাথে সাথে আমি রেডিও ঢাকা চলে আসছি, আমি ভাবলাম এই জিনিসটা বিষয়টা উনি জানছে কীভাবে, এটাই ভয় পেয়ে গেছি, উনি আমার বলতেছে না, উনি বলতেছে না বলে আমি এমনি জানছি, আমার অন্যবারই ভাবি সাধারণ ওনার আমার বড় ভাই সাজান ওনার স্ত্রী, উনি বলতেছে না বল তোমার নামে এই কথা শুনছি এই তুমি নাকি এরকম দেখেও, আবার আমি বিশ্বাস করতে পারলাম না এটা কেমনি শুনলো উনি, এমনি একদম মোটামুটি সব একটা বল, তখন আমি ভয় পেয়ে গেছি, পরে সাথে সাথে আমি রেডি হয়ে আমি আর ওই দিন ক্লাস করাতে যাই না স্কুলে, কেটে স্কুলে আমি সরাসরি আমারও গেছি আমি ঢাকা যাবো, ঢাকা গেছি আমার তো খুব খারাপ লাগতেছে, তার সাথে কিন্তু আমার রিলেশন চলে তখন, তো আমি তার বলতেছি আমি ঢাকা চলে গেছি, তো ওই বলতেছে আচ্ছা ঠিক আছে কি লেগে যাবে, আমি আমি আর তখন তখন বলছি কিনা জানি না, তখন আমি ঢাকা চলে আসছি, আমি বলছি আমি ঢাকা চলে যাই, তখন উনি উনি আমার দেখছে, বলছে যাওয়ার আগে আমার সাথে দেখা করো। তখন আমি একটা ভাড়া মাদের স্কুলে গেছি, ওনার সাথে দেখা দেখা করে চলে আসছি। আমি ঢাকা আসছি আমার ভালো লাগতেছে না, কারণ আমি অল টাইম 12টা পর্যন্ত কথা বললাম, ওনার কথা বলতে বলতে মাঝে মাঝে ওনার সামনে চলে আসতাম, আমি একদম ওনাদের বাড়িতে চলে আসতাম, এমনও গেছে ওনার সাথে সাথে কথা বলতে বলতে একবার ওনার সামনে চলে আসতাম, উনি বাইরে দাঁড়ায় কথা বলতো রাত 10টা বাজে এরকম, মাঝে মাঝে উনি সবাই ভাবতো যেন স্বামীর সাথে কথা বলে এরকম কথা বলতো। ওই যখন ওনার সাথে কথা বলতাম, তার আগে অনেক সিরিয়াস কিছু হয়ে গেছে আগে, তারপরে উনি কথা বলতে বলতে ওখানে যাইতাম গা, আমি পরে একটা হাঁটতে হাঁটতে, তারপর আমি ঢাকা আসছি আমার ভালো লাগতো না, আমি কোনো একটা বাহানা দিয়ে আমার বলতেছে আমার ভালো লাগতো না, আমার শরীর এত খারাপ হয়েছে, মানে আমার মনটা কেমন জানি খারাপ হয়ে থাকা, একদম আমি কিছু খাইতে পারি না, ঢাকা আসছি আর চলে গেলাম বাবা বাড়িতে। বাড়িতে আসার পরে তার মাঝে আবার আমার ওই জিনিসটা আবার চলতেছিল, কথাবার্তা আবার ঠিক মতো চলতেছিল, তখন ভাবলাম যে চলে যাই। তখন উনি একদিন বাজারে গেছে, বাজারে গেছে আর ওনার বাড়ি থেকে বাজারে আসছে, ওনার বাড়ি থেকে বাজারে আসছে আর আমি আমারও ফোন দেয় নিয়েছি যে বাজারে যাওয়ার জন্য। তো আমি গেছি আপনার বাজারে গেছি, উনি আবার ওনার বাড়িতে গেছে, ফোন ধরতেছে না, উনি ফোন ধরতেছে না, তো ওনার সিম একটা হারালেছি, ওই জন্য তার আগে আমি একটা সিম কিনে দিয়েছিলাম, সিমটা আমি 2-3 দিন ইউজ করছি, 3 দিন ইউজ করে ওনার দিয়ে দিয়েছি, কারণ ওই সিম আমি আর উনি আমার কাছে দেয় না, এক কথায় উনি বলছিল যে সিম ওনার মারা রেখে দিয়েছে, আবার ওনার উনি বলছিল যে হারাই ফেলছে, আবার বলছিল চার্জ থেকে কেউ খোয়া নিয়ে গেছে এরকম, ওনার বাড়ি থেকে রেখে দিয়েছে। তো এই কারণে আমি আর সিমটা চাই নাই, তো ওই সিমটা চাই নাই, এই সিমটা হারিয়ে গেছিলো, তখন আবার সিমটা যখন আমি দিয়েছিলাম তার তার ওই সময়টা আবার আমার মোবাইলে অনেক ব্যালেন্স ছিল প্রায় 300, কেনার পরে অফার ছিল, ওই সিমটাতে কথা বলে উড়াইয়া তারপর ওনার কাছে দিয়েছি সিমটা, তখন উনি ইউজ করছে সিমটা, ইউজ করার পরে উনি বলছে এই হারাই গেছে, তারপরে আমি আর এত গুরুত্ব দিই না সিমের প্রতি। তার মাঝে ওনার সাথে কথা হইতেছে, কথা হইতেছে আমি গেছি কোথায় আপনার ওই যে ইয়ে গেছি বাজারে আসছি, বাজারে আসার পরে উনি আমার সাথে, ওনার সাথে আমি রাগ হয়ে বাজারে আসছি, উনি আমি রাগ করছি, কথা হই না, ফোন ধরি না ওনার সাথে, রাগ ফোন ধরি না, বলছি যে না থাক আপনার কথা নাই, আপনার ওনারা আবার আরেকটা সিম দিয়েছে, আমি এক সিমটা হারাই ফেলছে, কোনো এক ভাড়া দিয়ে আরেকটা সিম নিয়েছে রবি, তখন ওই সিমটাতে বলতেছে এই, আমি বলছি না ওনার সাথে আমার কোনো কথা নাই। তার মাঝে আবার একটা 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস গেলো, যাক ওখানে যাওয়া হয়েছে, তারপর গেলাম আপনার ওখানে গেছি, তো ওই তার আগে আমি আমার মোবাইলটা ভেঙে ফেলছি, আমার আমার টাচ মোবাইলটা ভেঙে ফেলছি ওনার সাথে রাগ করে, এই মোবাইলটা ভাঙার পরে আমার আর মোবাইল নেই, তখন আমি কথা বলতে পারতেছি না, তো উনি পাগল পাগল হয়ে গেছে একদম, উনি তো বলতেছে উনি পাগল হয়ে যাবে এরকম বলতেছে, কথা বলতে পারতেছে না। তো আমি বললাম এখন কি করার,
এই এই আপনাদের এই ঘটনাটা আপনাদের এলাকাতে সবাই জানে তাই না, তো এটা জানা জানি হলো কিভাবে?
জানা জানি হচ্ছে আপনার এই বিষয়টা, আমি যখন অসুস্থ হয়ে পড়ি আমরা চলে যাবো, আমি একদিন চলে যাইতে চাইছিলাম, কিন্তু আমি আমার জন্মগ্রহণের জন্য যখন গেছিলাম তখন আমার আমার ব্রেন এলো যে আমার সার্টিফিকেট আমার বয়সের সাথে আসছে না, তখন আমি উনি উনি রেডি হয়ে একবার চলে আসছে যাই বোকা, এই জন্য আমি আর কেয়ার করি নাই, আমি বলছি থাক উনি আসলে বাড়িতে চলে আসবো, যদি বাইরে আসে ওনার ওর বাবার বাড়ি থেকে আসে তাহলে উনি বাড়িতে চলে আসবে, এই বাড়িতে চলে আসবো, তাহলে আমি উনি শুক্রবার ছিল, তখন আমি কি করছি ওনার জন্য আসার, আমি ভাবছি উনি বাড়িতে চলে আসবো, কারণ আমার সারি বের আসেন, আমি অনেক আমি 2000 টাকা বেড়া ইয়ে করছি, চেয়ারম্যান বিষয়ে গিয়ে বলছি যে আমি দরকার অনেক টাকা দেবো, আপনি আমার সার্টিফিকেটটা এটা করে দেন,
সার্টিফিকেট আসে নাই বলে আপনি ওনাকে নেন নাই?
না এটা সম্ভব না, অন্য মামলা হয়ে যাবো না আমার নামে।
আচ্ছা
আমি তো ওই টেনশনে ছিলাম,
কিন্তু মামলা হয়েছে আপনার নামে, কিভাবে মামলা হয়েছে?
না আমি ভাবছিলাম যে মামলা হয়ে যাবো, কারণ ওনার নিয়ে গেলে কিডন্যাপিং মামলা হতে পারে, তাছাড়া অন্য কিছু ভাবে মামলা হতে পারে,
কোথায় যাবেন কি করবেন এগুলো ফিক্স ছিল,
ওটা আমার মাথায় ওনা ওনাই একটা প্ল্যান করছে, উনি বলতেছে যে তুমি ঢাকা চলে যাবে তারপরে আমি এক সপ্তাহ পরে চলে আসবো এরকম ওনার প্ল্যান, কিন্তু আমার প্ল্যান ছিল আমি ঢাকা আসবো না, আমার প্ল্যান ছিল অনেক দূরে এরকম একটা, তখন মানে আমি তো লাভ ইজ ব্লাইন্ড যেটা বলে একদম অন্ধের ভিতরে ছিলাম।
আচ্ছা কয় মাস আগের ঘটনা এটা?
এটা আপনার ফেব্রুয়ারি।
ওকে আর শেষমেশ আপনাদের দেখা সাক্ষাৎ হয়নি, মানে আপনারা প্ল্যান করেছিলেন বের হয়ে যাওয়ার কিন্তু প্ল্যানটা হয়নি, শুধুমাত্র
আপনার প্ল্যান হওয়ার মতে উনি চলে আসছিল, আসার পরে উনার আমি আর পাই নাই, মানে আমি আর যাই নাই, তখন উনি আবার রিটার্ন করছে অন্য বাড়িতে, আমার বলছে যেটা যে এই আপনার
তার হাজবেন্ড এটা জানে
না, তখন কি তার কেউ কিছু জানে না,
ওনার হাজবেন্ড আজকে জানে এই ঘটনাটা বিষয়টা জানে?
অবশ্যই জানে।
জানার পর ওনার হাজবেন্ড কি করেছে, ওনার বর্তমান কি অবস্থা?
ঠিক আছে
মেনে নিয়েছে?
অবশ্যই মানতে হবে তার, হ্যাঁ মেনে নিয়েছে।
মানতে হবে কেন?
মানতে হবে বলতে আমাদেরকে তো কেউ এরকম ধরে নাই যে এটা আমি ওনার সাথে কিছু করছি এরকম ভাবে যে ধরে নাই।
আপনাদের মধ্যে এরকম কোনো সম্পর্ক ছিল না যেটা আপনি বলছেন আগাগোড়া? আপনারা আপনাদেরকে নিয়ে কোনো সালিশ বসা কোনো কোনো কিছু বসা?
এটাই তো মেন বলান,
সালিশ বসেছে
সব ঠিক আছে,
সালিশ সালিশে কি হয়েছে, সালিশে ছিলেন আপনি? ওই মহিলা ছিল
না?
উনি ছিল না, শুধু আপনি বসেছেন, আর ওই পক্ষ থেকে কে ছিল?
ওনাদের পক্ষ থেকে সবাই ছিল।
ওনার হাজবেন্ড ছিল?
হুম, সবাই ছিল। তারা অভিযোগ করছে আমরা নাকি ফেসবুকে তাদের নামে তার ওয়াইফ এরকম এরকম বাজে একটা ইউজ।
তারপরে কি দাঁড়ালো সালিশের বিচার? কি হলো
সালিশের? আমরা তো চুপ থাকতে হয়েছে, মানে আমরা যদি কথা বলি তাহলে কথাটা বাইরে লয়ে যাবো, কারণ আমার কাছে এই চিন্তা নাই। এটা আমি হাজারবার প্রমাণ করতে পারবো, আমি আপনার কাছে আজকে প্রমাণ করতে পারবো এই চিন্তা আমার কাছে নাই। তারা যেই চিন্তার কথা বলতেছে, তারা বলছে যে এই চিন্তা অফ হয়ে গেছে, কিন্তু বিচার হইতেছে কিন্তু ওই ফেসবুকে, কিন্তু ওই বিচারে তো হয় না। যে তার কারণে আমার ভালো লাগছে, আমি থাক ওনাদের ছেড়ে দিব, যদি কথাটা বাইরে লয় আমার ছাড়া ছেড়ে দেবো। আমার আব্বু আমার বলছে বিচারের আগের দিন আমি বাড়িতে যেতে পারি নাই এই ঝামেলার কারণে, মামলাটা হয়ে গেছে। আমার আব্বু আমার বলছে
কে মামলা করেছে?
উনি।
উনি বলতে কে?
এই মহিলা।
আপনার এগেনস্টে?
আমার এগেনস্টে।
মামলায় কি করেছে? মামলা দিয়েছে?
এইটাই তো আমার সবচেয়ে কষ্টের বিষয়। আমি মামলাটা হয়েছে আপনার প্রথমে শুনছি মানি নির্যাতন মামলা করবো আমার নামে,
নারী নির্যাতন। হ্যাঁ, তারপর?
তাও তাদের অনুরোধে। পরে নারী নির্যাতন মামলার জন্য কোনো অভিযোগ নাই, সাক্ষী প্রমাণ নাই। তারপরে একটা জিনিস বার করছিল, আমি ঈদের পরে বাড়িতে আসছিলাম, ঈদ করি না বাড়িতে, এর পরে বাড়িতে আমি নাকি তাদেরকে মারতে গেছিলাম এইরকম সেরকম।
মামলাটা কিসের হয়েছে এটা বলেন?
মামলাটা হয়েছে আমি টিজিং করতাম ওনারে, আমি ব্ল্যাকমেল করছি স্যার, আমি একটা বকাটে ছেলে সাথে ওনার আমার চিন্তা পাওয়া গেছে এরকম। আইসিটি আইনে মামলা হয়েছে, তার উপর অনেকগুলো অভিযোগ। পুলিশ যখন এই সিমদার সবকিছু ডিটেল বার করছে, বাইর করার পরে বাইরে যে এই সিম শামসুন্নাহার নামক কোন এক মহিলার, শামসুন্নাহার নামক কোন এক মহিলা ইউজ করতেছে করছিল, আর এই সিম কল লিস্টের অনুযায়ী
আপনাদেরকে আমি এই গল্পটা প্রচার করেছি। প্রথম কথা হচ্ছে যে ও অপ্রাপ্ত বয়স্কে এক ধরনের অফকোর্স না চাইতে হয়ে যাওয়া, মানে এটা এটা সবার জন্যই আমি বলবো, যে এটা অনেক সময় মনে আছে ঠিক আছে টাইম পাস করি টাইম পাস করি টাইম পাস করি আগুন নিয়ে খেলা যেটাকে বলে, হঠাৎ করে যখন ডুবে যাবে তখন কিন্তু শেষ। সো ওই ভদ্রমহিলার ক্ষেত্রে এবং এর ক্ষেত্রে দুজনের ক্ষেত্রেই হয়তো বা ঘটনাটা সেরকমই ছিল। ভদ্রমহিলার ক্ষেত্রে আমি বলবো যেটা অন্যায় ছিল, চরম অন্যায়, আর ওর ক্ষেত্রে ও হয়তো বুঝতে পারেনি, তারপরে ওর কথা অনুযায়ী যদি আমরা মেনে নিই তাহলে হয়তো ও শেষ পর্যন্ত গিয়ে ফাঁদে ধরা দিয়েছে। যেটাই বলি না কেন এক ধরনের অ্যাডাল্টারি রিলেশনশিপ, যেটাকে বাংলায় বলে পরকীয়া, এবং এটা করতে গিয়ে যদিও বলছে যে কোনো অনৈতিক সম্পর্ক ওদের মধ্যে ছিল না, কিন্তু শেষ পর্যন্ত পরিণতি কি হয়েছে দেখেন, শেষ পর্যন্ত পরিণতি হয়েছে বা একটা মামলা খেয়ে বসে আছে, ওর বয়স মাত্র 19 বছর, এবং আইসিটি আইনে 57(2) ধারায় যে মামলাটি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মামলা। এবং এখানে এই মামলায় আসলে সরকারি কেস করেন, সরকারবাদী মামলা হয়ে যায় এটা, এবং এটা খুব এটা এটা হলে অনেক ভোগান্তি আছে। তো এখন ও যেটা হয়েছে যে বাড়ি ছাড়া, বাড়িতে থাকতে পারে না, এবং আপনি যেহেতু মামলা তুলছেন না, তার মানে আপনার ভবিষ্যৎ কি হবে না হবে আপনি জানেন না, তো আপনার ফ্রেন্ডরা জানে এইসব ঘটনা? ফ্রেন্ডরা জানে?
আমার ফ্রেন্ড কোনো জানে না, আমার আমার এই ভোগান্তির জন্য আমার ফ্রেন্ডরা এটার জন্য অনেক ইয়া করছে।
আপনি যেটাই হোক না কেন আমাদের সামাজিকতাকে তো আমরা অস্বীকার করতে পারি না, আপনি সামাজিকতার জায়গা থেকে সারাটা জীবন কিন্তু কালার হয়ে থাকলেন, আপনার ভবিষ্যতে বিয়ে শাদী বলেন,
তার মাঝে উনি আবার আমার দোষ দিয়ে দিয়েছে সব, তার মাঝে উনি
সেটা তো উনি দিবেই, উনি উনার নিজের বাঁচার জন্য করেছে এটা, এবং এটা আপনার জন্য একটা বিশাল শিক্ষা। কিন্তু আমাদের সামাজিকতার জায়গা থেকে ওইটা কোনো ব্যাপার না, হয়তো একসময় বের হয়ে আসতে পারবেন, কিন্তু সামাজিকতা শেষ শেষ করতে দেন আমাকে, কিন্তু সামাজিকতার জায়গা থেকে আপনার নেক্সট টাইম যখন বিয়ে হবে, আপনার গ্রামে যখন যাবে, আপনার সম্পর্কে যখন লোকজন জিজ্ঞেস করবে, তখন আপনার সম্পর্কে লোকজন ভালো বলবে
না? গ্রামে 90% লোক আমাকে ভালো জানে, এই একটা জিনিস আমাকে এখনো সবাই বলে যে আমার কোনো দোষ।
90% লোক আপনাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে?
না, আপনাদের যেমন আমার আম্মু আমাকে বুঝায়, দেখ তোরে কি বুঝায়, তারপরে মানে অন্যান্য ভাবে
যারা পজিটিভ ভাবে ভাবুন, পজিটিভ ভাবে ভাবাটাই ভালো, কারণ জীবন ঠিক থাকার জন্য পজিটিভ ভাবতে হয়। কিন্তু আমি যেটা আজকে গল্পটা আমি আপনাদের জন্য এখানেই প্রচার করেছি প্রিয় শ্রোতা, যে কোনো ভাবেই মানে মজার ছলে বা আনন্দ পাওয়ার ছলে এই ধরনের বিপদগামী সম্পর্কের দিকে যাওয়াটা বেটার নয়। এবং ও যে আজকে মামলা খেয়েছে, ও যে এখন এক ধরনের উদ্বাস্ত জীবনযাপন করছে, রিস্কের মধ্যে আছে, শুধু তাই নয় একটা ভয়ানক রকমের বিপদের দিকে এগিয়ে যাচ্ছে, এবং একই সাথে যে ভদ্র মহিলার কথা উনি এখানে বললেন সেগুলো কতটুকু সত্য বলেছে কতটুকু মিথ্যা বলেছে ওনার ব্যাপার। আমরা তাকেও অ্যাকিউজ করতে চাই না, ওকেও অ্যাকিউজ করতে চাই না, কাউকেই কিছু বলতে চাই না, শুধু এটুকুই বলতে চাই আপনার জীবনটা যেন সুন্দর হয়, সেজন্য এই ধরনের বিপদগামী সম্পর্ক থেকে দূরে থাকুন। অনেক বেশি ভালো থাকুন, আজকের মতো এখানেই শেষ করছি, শুভরাত্রি।
Something beyond entertainment.
Exclusively on FusionBD.com.